এখন রাত 1:35, বুধবার তারিখ জুলাই 15। ঠিক এই মুহূর্তে যে যে আমাকে শুনছেন, অর্থাৎ ভৌতিকতার পর্বে, স্বাভাবিকভাবে এটা 2 রাত আগের রেকর্ডে এই মুহূর্তে আপনারা শুনছেন। আমি একজন আহারি মানুষ, আপনার মতো রক্ত আর মাংস দিয়ে তৈরি হওয়া মানুষ। একটা ছোট্ট রক্ত বিন্দু থেকে আমরা যেভাবে একটা স্ট্রাকচার পাই, ওরকম স্ট্রাকচার পাওয়া মানুষ। আমি অবশ্য আপনার মতো ভালো স্টুডেন্ট না, আমি হয়তো আপনার মতো ভালো পেশাজীবী না, হয়তো আমি আপনার মতো ভালো ব্যবসায়ী না, হয়তো আমি আপনার মতো ভালো ভাই বোন সন্তান পিতা মাতা কেউই না, কিন্তু আমি একজন মানুষ। এবং সেই শুরুর দিন থেকে আমি সবসময় আমার নিজের কথা বলে গিয়েছি। যারা একদম শুরু থেকে জানে তারা খুব ভালো করে জানে যে আমার কথা কখনো এদিক ওদিক হয়নি, হবেও না, সত্য কখনো এদিক ওদিক হয় না। কিন্তু ঘটনা বলার আগে কেন এই কথাগুলো বলছে, কারণ আমাদের জীবনে যে অভিজ্ঞতার যে ভাণ্ডার, এই ভাণ্ডার কখনো ফুরায় না। যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত আমার রুহ নিঃশ্বাস নিতে পারবে এবং আমি সজ্ঞানে থাকব। রুহ কেন নিঃশ্বাস নেওয়ার কথা বলছি, কারণ এই শরীরের ভিতরে যখন রুহ থাকবে তখন তো সে নিঃশ্বাস নেয়। এই রুহের সাথে যখন বডি ডিটাচ হয়ে যায় সম্পূর্ণভাবে, তখন এই বডিটা মারা যায়, এই প্রাণ শক্তিটা গায়েব হয়ে যায় এখান থেকে। আল্লাহর হুকুমে যে কোনো এক জায়গায় ট্রান্সফার হইতেও পারে বা নাও হইতে পারে। কিন্তু যখন আমি নিজের কথাগুলো বলি, তখন ওই নিজের কথা বলার সময় মানসিক অবস্থা ভালো থাকে না। কখনো যদি আপনি আপনার নিজের দুঃখের কথা কাউকে শোনান, সেই দুঃখের কথা শুনে যদি অপর প্রান্তে মানুষ টিটকারি করে বা হাসে, আপনার যেমন লাগার কথা আমার তেমন লাগে। কিন্তু আপনি কিন্তু এত দুঃখের কথাটা তাকে বলেন, যেই জায়গা থেকে আপনি কষ্টটা পেয়েছেন সেই কষ্টের কথাটা আপনি শেয়ার করেন। যদি আপনি না করতে পারেন তাহলে আপনি সেই যন্ত্রণা থেকে বেরোতে পারবেন না। কেন এই কথা বলছে, যেহেতু শুনছেন আজকে আমাকে 2 দিন পরে, আবার এমনও হতে পারে কোনো টেকনিক্যাল কারণে আরো পরে শুনছেন। কিন্তু ঘটনা এই মঙ্গলবার রাতেই, যেটা 12টা পার হওয়ার পরে এখন 1:38, জুলাই 15। আমি বাসায় ঢুকেছি আনুমানিক 1 ঘন্টা শেষ হয়নি এখন পর্যন্ত, আমি বাইরে ছিলাম। এবং আজকে আমি সেটাই বলবো কেন আমি বাইরে ছিলাম। আমার সারাটা দিন টিপিক্যালি যেভাবে মানুষের যায় সেরকম গিয়েছে। আজকে রোদ উঠেছে, প্রচন্ড গরম, ব্যবসাটা ভাব, ওই টিপিক্যাল ভাবেই আমি আগেই প্রাইভেট একটা সেশন ছিল, ওই প্রাইভেট সেশন নিলাম, নিজের কাজ নিজের আমল, যেটা আমি স্পেসিফিকলি মাগরিবের পরে বেশি করি, সবকিছু ওই পর্যন্তই। কিন্তু রাতের 9টার দিকে আমার মাথার মধ্যে একটা জিনিস হুট করে ক্লিক করে, একটা স্বপ্ন, যে স্বপ্নটা আমি আরো আগে দেখেছিলাম কয়েকবার। এবং ওই ক্লিক করার ব্যাপারটা এই জন্য বলছি, আমি যখন স্বপ্নটা বেশ কয়েকবার দেখি, আমি তো জানি না আমি কোন জায়গাটাকে দেখছি তখন, কিন্তু ক্লিক করে কেন শুধুমাত্র আজকে এই যে রাতের 9টার পরে আমার মাথায়, কারণ হচ্ছে হুট করে একটা সিনারিও আমার মাথার মধ্যে আবার চলে আসে। স্বপ্নের যে সিনারিওটা, স্বপ্নে যা দেখেছিলাম সেই সিনারিওটা মনে হলো আমি দেখেছি বাস্তবিক। কোথায় দেখলাম, আমি ইউজুয়ালি একজনের সাথে প্রায় দেখা করি এখন, কারণ আছে, সে কারণে আমি কখনো বলবো না। কিন্তু তার সাথে দেখা করার জন্য স্পেসিফিক জায়গা আমাকে দাঁড়াতে হয়। এবং আমার মনে আছে এই বৃষ্টিটা যখন শুরু হয়, ঢাকায় শুরু শুরু অল্প অল্প যে একটু বৃষ্টি হয়, কিন্তু তখন তো চট্টগ্রামে অনেক বৃষ্টি হওয়া শুরু, এই যে অল্প কদিন আগেই, তখন ওই দিন হালকা বৃষ্টি হয় দুপুরের দিকে বা বিকালের দিকে। তা আমি সেই ব্যক্তির সাথে দেখা করি একদম মাগরিবের আগে দিয়ে, এবং তার সাথে কথা বলতে বলতে মাগরিবের আজান দেয় এবং তার সাথে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলতে থাকি যেদিকে সে যাবে। কারণ তাকে আগে দিয়ে সে মেন রোডে মসজিদ আছে ওইখানে নামাজ পড়ে ফেলবে, কারণ আমাদের ঢাকা শহরে আজান দেওয়ার পরও নামাজ পড়তে দেরি হয়, আমি জানি না কেন। তো তার সাথে আমি হাঁটছি এবং এই জন্যই আমার এই আজকে রাতের 9টার পরে এই জিনিসটা হুট করে মনে পড়ে যে আমি আমার স্বপ্নে যে জায়গাটা বারবার দেখতাম গত কয়েকদিন ধরে, ওই জায়গাটা আমি মনে হয় দেখেছিলাম তার সাথে চলা অবস্থায়, কারণ যখন সে যাচ্ছিল তখন অন্ধকার নেমে গেছে। আমি হাতের রাস্তার বাম দিকে এক ঝলক একটা পুরনো স্ট্রাকচার দেখতে পাই, গাছপালায় ভরা তো কিছু বোঝা যায়নি এবং সুন্দর অন্ধকার নামছে, কিন্তু শহর হলো ওই জায়গাটা ভিন্ন, মেইন রোডের দুই তিনটা বাড়ির পরের মানে পুরো জায়গাটাই ভিন্ন। তো তখন ক্লিক করে আমার মাথার ভেতরে, এবং যখন ক্লিক করে আমি একদম হুট করে ঘর থেকে বের হই, একদম হুট করে, জাস্ট আমি দেখতে চাই জায়গাটা যে আমার ভেতরে যে সংশয় কাজ করছে ওটাই সত্য কিনা, আমার বাসা থেকে বেরিয়ে যেতে বেশি সময় লাগে না এখানে যেতে। আমি বাসা থেকে বেরোলাম এবং অলরেডি রাস্তা কিন্তু ডুবা, যে পরিমাণ বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে আজকেও রাস্তা পুরো ডোবা। এই ডোবা রাস্তা পার হতে সময় লাগে না বেশিক্ষণ, তো এই ডোবা রাস্তা পার হওয়ার পরে ওই স্পেসিফিক জায়গা থামলাম, নামলাম, নেমে আমি ভেতরে রাস্তার দিকে হাঁটছি, রাস্তা শুধুমাত্র দুইটা কুকুর বসা দূরে, এবং আমি আস্তে আস্তে হাঁটছি এই জন্য যে আমি দেখার চেষ্টা করছি যে আমি দেখেছিলাম বাম দিকে স্ট্রাকচার। কিন্তু এইবার এই রাতে যখন আমি প্রবেশ করলাম, মানে এটা যে শহর, মানে দুই তিন বাড়ি মেইন রোডের পরে দুই তিন বাড়ির পরে এটা যে একটা শহর এটা বোঝা যায় না, এটা সেই আগের জায়গার মতোই কেন, ওই যে 20 বছর আগের জায়গার মতোই অবস্থা তার। তো বাম দিকে তাকাচ্ছি, ডান দিকে তাকাচ্ছি, ডান দিকে তাকানোর পরে বুঝতে পারলাম যে জায়গাটা একসময় হয়তো গ্রাম ছিল বা বাংলো বাড়ির মতো এলাকা ছিল এটা। তো বোঝার চেষ্টা করলাম যে কোন জায়গায় ছিলাম, ওই এক্সাক্ট পিন পয়েন্টে যা দাঁড়ানোর পরে এদিক ওদিক তাকাই বাম দিকে খোঁজার জন্য, আবার না লাইট নেই, রাস্তা ঠিক থাকলেও লাইট নেই, পাশে আবার আমার পেছনের দিকে ডান সাইড আবার বিশাল কনস্ট্রাকশন চলছে। বললাম তো যে কত কিছু চলে মানুষজন এটা বুঝবে না কখনোই সে জায়গায় না দাঁড়ালে। তো বড় টর্চ, একটা বড় টর্চ থাকা আমার সাথে, ওইটা আমি নিয়ে বেরিয়েছিলাম, তো ওইটা আমি জ্বাললাম ইচ্ছা করে, এবং জ্বালানোর সাথে সাথেই গাছপালা মাঝখান দিক দিয়ে পুরনো আমলের যে ব্রিকের স্ট্রাকচার, আমি যে স্কুলে পড়তাম শেরেবাংলা নগর ওই বয়েজ হাই স্কুলটা, ওইটার যে স্ট্রাকচার ছিল বাইরের দিক দিয়ে একেবারে হুবহু একটা স্ট্রাকচার, ঠিক ওই সময়কার স্ট্রাকচার আমার মানে গাছপালার ভিতর দিয়ে ভিতরে দেখা গেল লাইট পড়ার কারণে। তো স্বপ্নের মতো লাগছে না তখন, হ্যাঁ মেন রোডের ভিতরে আবার দেখলাম কি আরামসে ভেতরে ঢোকার ব্যবস্থা করা, কারণ ওই গেটও সেই পুরান আমলের সিস্টেম, এখনকার মতো স্লাইডিংও না, বিশাল ভারী ভারী দুটা হাতে ঠেলে ভিতরে ঢুকতে পারবেন, পার্কের মতো অবস্থা। তো ভেতরে তো পানি মানে পুকুর, তো আমি ভেতরে ঢুকলাম ওই পুকুর পর্যন্তই, মানে নিচু জমি যেটা বোঝা যায় এটা, তো যতটুকু দাঁড়ানো যায় অতটুকু দাঁড়িয়ে অন্ধকারে আমি লাইট মারিনি আগে। তো লাইট মারলাম এবং লাইট মারার পর পর প্রথম দিকে বুঝতে পারিনি, কিন্তু এক মিনিটের ভেতরে আমি ধরতে পারি যে আমি জায়গায় দেখছি স্বপ্নে, স্বপ্নে আমি এই জায়গাটাই দেখছি, এবং এটা স্ট্রাকচারটা এটা একটা বাড়ির মতো স্ট্রাকচার না, এটা মোটো একটা বাড়ির মতো স্ট্রাকচার না, বাইরের দিক থেকে আমি তাকে দেখতে পাচ্ছি যে এটা মানে এটা অবশ্যই একজন স্থপতির ডিজাইন, আমি আবারও বলি এটা যেমন তেমন স্ট্রাকচার না, এটা অবশ্যই একজন স্থপতির ডিজাইন, কিন্তু এটা একটা বাড়িও না, এটা একটা বাড়িও না। তো সেই পুরনো স্ট্রাকচার ওই একই ধাঁচের, খুব বড় বড় করে পুরো বিল্ডিংটা লাল, এবং ওই মানে আর্কিটেকচারাল ডিজাইনের জায়গা, মানে আমি তোকে বলে বুঝাতে পারবো না, ছবি দিলে আবার ওই এলাকা মানুষ চিনে ফেলবে সাথে সাথে, তো দেওয়া যাবে না। তো আমি এদিক ওদিক তাকানোর পরে একটা জায়গা পেলাম যে জায়গাটা দিয়ে পানিটা স্বচ্ছ এবং বোঝা যায় যে এই জায়গা দিয়ে আমি বিল্ডিং এর কাছে যেতে পারবো। ওই লাইট জ্বালানো তো বড় লাইট, অনেক আলো। আমি ওই ওই পানির ভিতরে হেঁটে হেঁটে ওই ইয়ার সামনে গেলাম। আমি বললাম না, এবার বাস্তবেই বুঝতে পারলাম যে এটা আসলে একটা বাড়ির স্ট্রাকচার না, ওইটা হয়তো কোনো অফিস ছিল। মানে অফিসের যেরকম স্ট্রাকচার হয় হয়তো এটা কোনো অফিস ছিল, আর নাহলে এটা বাংলো টাইপের কোনো কিছু ছিল, কিন্তু এটা বাড়ির মতো লাগছে না। কেন, এটা বিশাল বড় একটা এলাকা, রাস্তাটা মাঝখান দিয়ে গিয়েছে, জিনিসটা দেখতে এরকম লাগে এখন আমার কাছে। এবং প্রচুর ঘন গাছপালা, এগুলো ছোট ছোট বড় বড় গাছ না, সব বড় বড় গাছ, সেই 25 বছর 30 বছর বয়স্ক গাছ, যেরকম মোটা হয় না, আপনি জড়ায় ধরেও শেষ করতে পারবেন না, দুজন মানুষ জড়ায় ধরে পারবেন না, এরকম বড় বড় গাছ আছে। কিন্তু একেবারে ফ্রেশ, এটা কিভাবে সম্ভব, কেউ থাকে না ভেতরে, কারণ ভেতরে ঠিকই গাছপালা গজায় গেছে। এটা আমি আসছি কেন, কথা হচ্ছে আমি আসছি কেন, কারণ আমি জায়গাটা বারবার স্বপ্নে দেখছিলাম। ওই যে বললাম না, যে জায়গাটা দিয়ে আমি দেখতে পাচ্ছি স্বচ্ছ একটু পানি, আমি হেঁটে যেতে পারবো, আমি এক্স্যাক্টলি এই বিল্ডিংটাকে আমি এইভাবেই দেখছিলাম যে আমি দাঁড়ায় আছি, চাঁদের আলো এবং চারপাশ অন্ধকার থাকলে যেরকম হবে, চাঁদের আলোতে যেরকম রিফ্লেকশন আসবে ওরকম রিফ্লেকশন, আমার পায়ের কাছে মাটিতে আবার আরেকটা চাঁদ, অর্থাৎ পানি দেখিতে রিফ্লেকশন, মাটিতে আবার আরেকটা চাঁদ, এবং বাড়িটা একদম অন্ধকার, বাড়ির মানে বাইরের দিক দিয়ে চাঁদের আলো যতখানি রিফ্লেক্ট হয় অতখানি, এবং যে জায়গায় ছায়া সেই জায়গাটা তো ওরকমই যেরকম হওয়ার কথা। অনেক কসরত করে পরে আমি ভেতরে ঢুকি, কারণ আমি বাইরের দিক দিয়ে তো সেটা বুঝতে পারবো না। তো বাইরের দিক দিয়ে যখন ভেতরে ঢুকলাম, এবার কেন জানি মনে হয় যে না, এটা একটা ডুপ্লেক্সের মতো, কিন্তু আবার মনে হয় যে বাড়ি, আবার মনে হয় যে অফিস, মানে অস্পষ্ট লাগে সবকিছু। দু এক জায়গায় ভেতরে এমন ভাবে জঙ্গল, মানে মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু ভিতরে না এক অস্বস্তি রকম, মানে অস্বস্তি ধরনের ঠান্ডা, মানে স্যাঁতস্যাঁতে ঠান্ডা, গুমোট স্যাঁতস্যাঁতে ঠান্ডা, মানে আপনি ঠান্ডার ভিতরে ভিজে আছেন, শুকাতে পারছেন না নিজেকে। লাইট তো জ্বলে, আমার হাতে লাইট গরম হয়ে গেছে ততক্ষণে, কিন্তু আমার কেন জানি মনে হয় যদি আমি লাইটটা নিভাই তারপরে হয়তো আমার চোখের সামনে কেউ না কেউ এসে বেড়া যাবে। ততক্ষণে আমার এটাই মনে হচ্ছিল বারবার, কিন্তু এখানে তো ভেতরে কেউ নাই, রিজন কি আমার এখানে আনার, বা এই স্বপ্ন আমি কেন দেখলাম। তো এটা চিন্তা করতে গেলে তখন আপনাকে ওই অপশনটাই নিতে হবে, তা হচ্ছে দাঁড়াও আর অপেক্ষা করো আর দেখো, এই তিনটা জিনিস। তো এই তিনটা জিনিসই করলাম, দাঁড়ালাম, অপেক্ষা করলাম আর দেখলাম। লাইট বন্ধ করলাম, লাইট বন্ধ করার পরে ফোনটাকে ভাইব্রেশন মোডে নিয়ে গেলাম, কিন্তু ফোনটা আবার মানে এমন ভাবে সেট করা যে আমি যদি জাস্ট পাওয়ার বাটনে চাপ দিই তাহলে ফোন চলে যাবে। তো কিছু সময় কোনো শব্দ নাই, মানে এটা বাইরের পরিবেশের বাইরে, মানে আপনি বুঝতে পারবেন না যে আপনি আছেন কোথায়। আপনি যদি ফু মারেন না, ওই ফুর শব্দটাও শুনবেন না, কেমন যেন অদ্ভুত জায়গাটা। এই আস্তে আস্তে অন্ধকার শুয়ে আসছে না, দূরে তো আলো আছে কিন্তু সেই আলো এখানে আসে না, কিন্তু অন্ধকার তো শুয়ে গেছে। এখন ছায়া দেখার মতো মনে হয়, যেটা হচ্ছে চোখের ভুল, চোখের ভ্রান্তি, এদিক ওদিক মনে হয় যে ছায়া ঝুলে আছে, এরকম এরকম লাগে। আমার পিঠ হুট করে কেঁপে উঠে, ডান দিক থেকে বাম পাশ পর্যন্ত, মানে কেউ ছুঁয়ে গেল এবং ছুঁয়ে যাওয়াটা একদম ঢেউয়ের মতো, আমার ডান দিক তুলে উঠে বুকের উপর দিয়ে ঢেউ গিয়ে বাম দিক দিয়ে নামে, এরকম একটা অবস্থা হয়। এবং যে শিহরণটা পাই, ওই শিহরণটা পাওয়ার সময় আমি একটা মেইলে ছাপ টের পাই, মেইলে ছাপ। এরপরে দড়িতে টাইট দেওয়ার শব্দ, ক্রিক করে শব্দ হয়। আপনি দড়ি টেনে ধরার চেষ্টা করবেন, ওই ধরনের দড়িগুলো পাটের, এরকম শব্দ হয়। তো শব্দের দিকে যখন তাকালাম, ওই তাকানোর সময় আমি 100% শিওর ছিলাম যে আমি কাউকে না কাউকে দেখবো যে হয়তো ফাঁসিতে চলে আসে, কিন্তু আমি কিচ্ছু দেখলাম না, শুধুমাত্র একটা দড়ির ঝোলা, দড়ির ঝোলা। কিন্তু দড়ির পাশে একটা বিশাল বড় ফাঁকা জায়গা, মানে এটা একটা বড় মানে এটা আয়তনে হবে 9 ফিট বা 7 ফিট, এরকম একটা বিশাল ফাঁকা জায়গা, মানে একটা বড় জানালা আপনি বসাতে পারবেন 9 ফিট বা 7 ফিট এরকম বড়। এবং এটা রেলিং এ কে জানি বসা, এতক্ষণ পর্যন্ত আমার চোখে পড়ে নি সে রেলিং এ যে বসা, দুই পায়ে পাথর উপরে সে বসে আছে এবং মাথার তো টাক, হাইটে আমার চেয়ে ছোট এবং শার্ট পরা, সে শার্ট পরা। তো দেখলাম না যে শরীরের ভিতরে একটা ধাক্কা মারে, ওই ধাক্কাটা মারলো কারণ অনেকদিন পরে এরকম ফিল্ড আবার আমি। সে আমাকে আস্তে করে ন্যাকা কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে কি চাই আমি? এ প্রথমবার না আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় নাই, অনেকদিন পরে তো এই জন্য প্রসেস করতে সময় লাগে, মানুষ তো ভয় লাগে। আস্তে করে সে কান্না করে দিল, আস্তে করে সে কান্না করে দিয়ে বলল, যে দুঃখ কাকে বলবো আমি, আমার আমার দুঃখ আমি কাউকে বলতে পারলাম না, কেউ আমার দুঃখ শুনল না। এই সময় যে আমি খেয়াল করলাম যে সে তার মানে হাত দিয়ে মাথার এক পাশ ঢেকে রাখছে, আমি তার অপর পাশ দেখি এবং আমি যে দেখতেছি তাকে, আমার ভিতরে তো ধূপকানি বাড়তে শুরু করে দিয়ে গেছে ততক্ষণে, কারণ এই ঢেকে রাখার মানে আমি বুঝি। তো সে তার ওই হাত সরায়াম তার হাতের তালুটা আমাকে দেখানোর চেষ্টা করলো অন্ধকারে, ওই হাতের তালুতে কি আছে আমি জানি না, কিন্তু ওই যে সে বাইরের আকাশের যে আলো এবং তার ওই ফাঁকা জায়গায় বসে থাকার কারণে যে জায়গায় সে হাত দিয়ে রেখেছিল ওই জায়গাটা যে স্টেবল না, মানুষের চেহারার ওই অংশটা যে স্টেবল না বা ঠিক নাই, এবং ওই জায়গাটা যে কেমন অদ্ভুত এটা বোঝা যায়। আমি মনে হয় সম্ভবত মানে কাঁপছিলাম এমন ভাবে যে আমি কথা বলেছিলাম কিন্তু আমি শিওর আমার গলাতে শব্দ বেরোনি, কাঁপছিলাম কিন্তু। আর এই যে এখন আমি ঘটনাটা বলছি, আমার কাছে এখন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখলাম, ব্যাপারটা এরকম লাগছে। আস্তে করে সে নামলো, ব্যাংক যেভাবে লাভ দেয় ওইভাবে সে লাভ দিল, তারপরে সে যখন লাভ দিয়ে নিচের দিকে নামলো আমার সামনেই, অপোজিট প্রান্তে বাচ্চারা যেভাবে কান্না করে না ওইভাবে কান্না করলো কে জানি। তো সে সাথে সাথে দৌড় দিল সেদিকে যে আসতেছি মা আসতেছি, মানে আঞ্চলিক ভাষায় সে বলছে কথাটা যে আসতেছি মা আসতেছি। তো সে তার মেয়ে বা ওই ওই উদ্দেশ্যে ওদিকে দৌড়ে গেল এবং সে আমার সামনে যে নিকষ অন্ধকার, এই অন্ধকারের ভিতরে গায়েব হয়ে গেছে। ইচ্ছা করে আলোটা জ্বালালাম কিন্তু আমার হাত দিয়ে মুখটা ঢাকা, আলো যাতে অল্প থাকে, ওই জায়গাটা তো কেউ নাই, ওই জায়গাটা স্রেফ দেয়াল, সে যে জায়গাটাই গেছে। অনেকক্ষণ কিচ্ছু না, কতক্ষণ কয় মিনিটের আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না, আমি ওইখানে দাঁড়ানো, ওই সাথে তা ঠান্ডা। আবার একটা শব্দ আসে, কেউ মানে আকুতি করছে বাঁচার, মানুষ বাঁচার আকুতি করে না, আকুতি, ও মেয়েলি কণ্ঠ, মানে ও অদ্ভুতভাবে আকুতি করছে কিন্তু কিছু একটা বা কোনো কারণে মুখ দিয়ে তো ভালোভাবে শব্দ বেরোচ্ছে না। আমার পেছনের দিকে একটু কর্নার বরাবর আমি ঘুরে তাকালাম সেদিকে, কিন্তু পুরো শরীর ঘুরায় নাই, শুধুমাত্র ঘাড় কাত করছি এবং অন্ধকারের ভিতরে এত দু চারটা মানুষের মুভমেন্ট টের পাবেন, মুভমেন্ট টের পাই দুটা মানুষের, একজন ফ্লোরে আরেকজন তাকে বেদম ভাবে পিটাচ্ছে। তো যাকে ফ্লোরে ফেলে পিটাচ্ছে ওদিক থেকেই শব্দ আসছে, কিন্তু কণ্ঠ এটাও নাকি মানুষের মতো না, মানুষের কণ্ঠই না, কিন্তু সে বাঁচার আকুতি জানাচ্ছে, কিন্তু কিভাবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই কোঙ্গানির কথাটা। তো যত একটু এদিকে ঘুরে তত আমি যেটা বুঝতে পারলাম যে তার মাথায় চুল নাই বললেই চলে, মানে যে মাটিতে গড়াগড়ি দিচ্ছে বা যে জায়গায় বাঁচানোর চেষ্টা করছে, এবং যে তাকে পিটাচ্ছিল সে তাকে কি অদৃশ্য জিনিস দিয়ে মারছে সেটাও আমি জানি না, কিন্তু তার ওই যে অ্যাকশন মার দেওয়ার ওইটা আমি দেখতে পাচ্ছি, আর সে যে মারকে মানে নড়ে চড়ে উঠছে তার যে রিয়াকশন সেটা আমি দেখতে পাচ্ছি। এবার ওই লোকটা অপোজিট পাশে দৌড় দেয়। মানে আমি তো ঘাড়কে তাকালো না, দেখলাম যে ওই ছায়াটা যে মারছে সে দৌড় দিল ভিতরের দিকে, আর এদিকে যে ছায়াটা যে আসলে মানুষের মতোই লাগছে এখন আমার কাছে, সে ওই যে মানুষ যে ইয়ে করে আসে না, ওই দুই হাত দিয়ে নিজেকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে আনার চেষ্টা করে না, তো সে ওইভাবে আসছে আমার দিকে এবং তার মাথা চুল নেই এবং সেজন্য নারী, তার মাথার চুল যেন কেউ জাস্ট কেটে ফেলছে কোনো দিক দিয়ে এবং এবড়ো থেবড়ো হবে কাটা, মেক্সি টেপের কাপড় পরা, মেক্সি টেপের কাপড়। ওই মানুষটা ভেতর থেকে দৌড়ে আসলো এবং আমি কোনো কিছু বোঝার আগেই লম্বা সেমি টেপের ছুরি আছে না, দুই হাত দিয়ে পুরো শরীরটাকে ঘোরা সেটা কোপ মারে তার চেহারার উপরে, এবং ওই যে চেহারার উপরে যখন কোপ মারে আমার চোখের সামনেই, এই জন্য আমি বলতে পারতেছি কথাটা, আমার আমার ভেতরটা না, আমি শুধু এটা দেখলাম ওই কোপটা আড়াড়ি ভাবে যে তার ওই নাকের উপর দিয়ে গাল পর্যন্ত লাগছে এবং নাকের হাড় তো নরম না, ওইটা কেটে ওইটা ঢুকে গেছে এবং কোন এক অদ্ভুত কারণে তার ডান দিকে চোখটা না একটু পপ আপ হয়ে আসছে, মানে বের হয়ে আসে নাই, সকেটের বাইরে চলে আসছে ইম্প্যাক্টের কারণে। তো সে ঠেঁচকা ডান দিয়া যখন এটা সরায়, ছেলেটা সরায়, তো সে শখ হোক বা যাই হোক সে হাত দিয়ে তার চেহারাটা ঢাকার চেষ্টা করে, তো আবারও একটা ওই সজোরে কোপ এবং আমার চোখের সামনে তার আঙ্গুল গুলো পড়ে গেল, কেন সে তার চেহারা ঢাকার চেষ্টা করতেছিল, আঙ্গুল গুলো পড়ে গেছে এবং কোপটা আবার একটা আড়াড়ি ভাবে কোন জায়গায় লাগছে বলতে পারবো না, এবার তো তার গালেই ছুটে গেছে, কি পরিমাণ রক্ত, তার মধ্যে শব্দ আসছে না কিন্তু। তো এবার কাত হয়ে সে পড়ে যাচ্ছে, ওই অবস্থা তো আবার একটা কোপ দেয় তো ছুটায় এবং কাত হয়ে আবারও প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা মাটি পর্যন্ত সে আবার একটা কোপ দেয়। তো আমার যোগের সামনে একটা মানুষ, জানি না সে কোন আমলে কি হয়েছে তার সাথে, বা তার চেহারার উপরে চারবার কোপ পড়ছে পাশাপাশি মানে সাইড থেকে, এবং ফেসটা ওইভাবে খোলা, ও জানো তখনও ঠান্ডা হয়নি, তো সে কি অদ্ভুত ভাবে কোন আঞ্চলিক ভাষা কথা বলছে, এটা কি সিলেটি কিনা আমি জানি না, মানে এই জন্য আমি ধরতে পারিনি কারণ আমার না কান, তখন কান হার্টবিট এগুলোর কথা বলে লাভ নেই, মানে এগুলো রীতিমতো আমার কানে বাজছে তখন জোরে জোরে প্রেশারের কারণে চাপের কারণে। ঠিক পেছন দিক থেকে আমাকে পার করে দুটো মানুষ আসলো, এসে হায় 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 এরকম একটা রিয়াকশন দিতে না দিতেই যেই লোকটা প্রথমে আমাকে পাশ কাটিয়ে ওই ছায়াকে ধাক্কা দিতে যায়, তো দেখলাম যে ওই লোকটা অধপাস করে পড়ে গেল, মানে যে দৌড়ে আসলো মাত্র, যেটা আমি বুঝলাম এখন বা এই মুহূর্তে যেটা বুঝি, ওই লোকটাও যখন কাছে আসছিল ওই বড় শ্রেণী টাইপের জিনিস দিয়ে তাকেও কোপ মারছিল সম্ভবত তার ঘাড় বরাবর। তখন আবার একজন নারী, সে তার দুটা হাত দিয়ে মনে হয় যান বাঁচানো একটু ভিক্ষা চানা মানুষ, তো ওই নারীকে সে কোপ দেয়, কোপটা মিস হয়, কোপটা যা মাটিতে পড়ে এবং আমার চোখের সামনে ফ্লোরে যখন আপনি লোহা যে বাড়ি মারবেন না খুব জোরে, একটা কিন্তু ইগনিশন হয়, লোহার কণা জ্বলন্ত কণা এদিক ওদিক ছুটে পড়ে, ওইটা মাটিতে ঢোকার কথা কিন্তু ফ্লোরে পড়লো কিভাবে, আমি তো ছায়া দিচ্ছি না অতীতের ইভেন্ট, তো ফ্লোরে পড়বে কিভাবে, ফ্লোর তো এটা মাত্র করা, এই ফ্লোরের উপরে তো কাহিনী কি হয়ে গেছে নাকি, এই একই মোমেন্টে এত কিছু চলতেছে আমার মাথার ভিতরে, প্রথম জন তো স্পটে কি হয়েছে আল্লাহ জানে, যে দ্বিতীয় পুরুষ তো সেতু পড়েই গেল, এই যে নারী যে একবার কোপ খেয়ে বেজে গেল না, সে দৌড় দিল, আমাকে পাশ কাটায় যখন সে দৌড় দিছে তার চেহারা হুবহু আমি এখন আপনাদেরকে বলে বুঝাতে পারব। ফেস, মানুষের চেহারা, চেহারাটা আমাদের এখনকার যে একটু মেয়েদের যে স্বাস্থ্য না এরকমই, কিন্তু হালকা একটু হাত লম্বা একটু বেশি, চেহারাটা ওই কপাল অনেকটা যে মানে চুপসানো, ওই চোখগুলো কিরকম মানে ফেসটা পুরোপুরি পেল, নাক ছোট, তার চোখও স্বাভাবিক, মানে কপালের সাইড একটু ন্যারো হয়ে গেছে, মানে কপালের দুই কর্নার আর কি মাছটা তো মাঝার মতোই, থুতনিটা আর কি যে ভি শেপের অলমোস্ট ভি শেপ। সে আমাকে পার করলো, তার চোখের ভিতরে আবার একটা মানে তার চোখ আমি এমন ভাবে দেখতে পাই, মানে মানে কেন বলতে পারছি, কারণ আমি দেখছি তার চোখটা হালকা একটু গোলাও, যেন একটু একটু কোনো রোগের ভাব। তো সে তো দৌড় দিল না, ওই ওই মোমেন্টে তো এক ঝলক দুই ঝলক আমি তাকে দেখি তার চেহারা, আমার সামনে দিক দিয়ে আবার ছায়াটা গেল ফ্যাঁস করে, মানে আমি ওই মহিলার গায়ের একটা স্মেল পাই, এবং এই স্মেলটা হচ্ছে ওই যে তামাক বা জর্দা বা ওই জাতীয় জিনিস যদি কোনো কাপড় থেকে আসে নারীদের, ওই স্মেল, মানে কোনো নারীদের শাড়ির কাপড় থেকে যদি এরকম তামাক বা পানের কোনো স্মেল আসে ওই রকম, আশা করি আপনারা ধরতে পারছেন স্মেলটা। আমি ঘোরানোর আগে শুধু এটুকু দেখলাম যে চুল ধরে রাখছে ঘাড়ের পেছনে কোপাচ্ছে, এবং সে মাথা আলাদা করে ফেলতেছে ওই শ্রেণী দিয়ে কুপিয়ে কুপিয়ে, কি এটা আমি বুঝতে পারছি না, কিন্তু সে যে আমাকে দেখছে না। তো তার কোপানো শেষ, সে ওইখান থেকে হেঁটে হেঁটে আমি ঠিক যে জায়গা দিয়ে ঢুকেছি ওয়ালটপকে, ওই জায়গা দিয়ে ওয়ালটপকে নেমে গেল, নেমে যাওয়ার পরে এমন ভাবে ঘুরে তাকালো যেন ওইটা আমি নিজেই, আমি নিজেই হয়তো ওইখানে দাঁড়ায় আছি এবং ভেতরে তাকা সব কিছু দেখতেছি, মানে একটু আগে যেরকম ছিল আর কি আমার অবস্থা। তো শব্দ আসে পেছনের দিক থেকে আবার, মানে ঠিক যে জায়গায় যে দুজন মানুষ পড়ে আছে, তো যার ভেস সম্ভবত হালকা একটা কনসিয়াসনেস ছিল হয়তো তার, আমি তার জানি না অতীতে কি হয়েছে, হালকা একটু শব্দ করতে পারছে কিন্তু সেটা অমানসিক শব্দ, ব্যাস ওইটুকুই, একদম নীরব চারপাশ, একটু পরে কেউ নাই আশপাশে, ফ্লোরে কেউ নাই, কোথাও কেউ নাই, আমার পাশ দিয়ে যে হেঁটে গেল মাত্র, মানে তার হেঁটে যাওয়ার অনুভূতিটা, এবং মানুষ যখন পাশ দিয়ে হেঁটে যায় একটু বাতাস আসে না, বাতাস কেটেই তো সামনে আগে আমরা সবাই, বাতাসটা আমার গায়ে লাগে একটা পারফিউমের, এবং এটা মেইনলি স্নো আছে না, স্নো যে তিব্বত স্নো বা ওই টাইপের স্মেল গুলা, কে গেল আমি সেটা বলতে পারবো না থেকে, আমি আসলে জানিও না দেখিও নাই, আমার পা প্রচন্ড ভার, আমি এত ভয় লাগছে আমার তখন, মানে আমি চাই না এগুলা দেখতে, ভাল লাগে না। তো ডিসাইড করলাম যে আমি এখান থেকে বের হবো না, এখানে দাঁড়ানো যাবে না, মাথার মধ্যে স্বপ্নের কথা আনতেই চাই না, কিন্তু স্বপ্নের কথা চলে আসলো মাথার ভেতরে, এবং ঠিক ওই সময় একটা ডাক আসলো, একটা মেয়ে কাউকে ডাক দিল, তো ডাক দিল কোন দিকে সেটা খেয়াল করলাম, এদিক ওদিক তাকাই শব্দ আসছে বাইরের দিক থেকে, মানে এবার স্বপ্ন ওই যে 9 ফিট বা 7 ফিট যে জায়গাটা ছিল ফাঁকা, ওই অপোজিটে ওইদিকে বাইরে আর কি, বাড়ির ভিতরে না বাইরে। তো যখন আমি বুঝতে পারলাম যে আমি হাঁটতে পারছি না, তো অজান্তেই আমি সাহেবকে ডাক দিই, যেটা আমার অভ্যাস অজান্তেই, এবং ডাক দেওয়ার কয়েক মিনিট পরে সেন্স আসে আমার এইভাবে যে এই ডাকে তার এখন সাড়া দেওয়ার কথা না। যখন এটা বুঝতে পারলাম তখন মাথার মধ্যে এইভাবে সেট করলাম যে আমার পা যত ভার হোক আমার পা নাড়াইতে হবে, এবং যখন আমি পা নাড়াইতে গেলাম মনে হলো আমি আমার পা টেনে ছিঁড়ে চুরমার করে তারপর উঠেছি। আমার পা সুপার গ্লু দিয়ে লাগানো ছিল ফ্লোরে, আমার পায়ের পাতা গায়েব হয়ে গেছে, ছিঁড়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ফালা ফালা হয়ে গেছে, এরকম লাগছে আমার। তো এইভাবে টেনে হিঁচড়ে ওই জায়গাটাতে নিয়ে গেলাম, যে জায়গায় যে লোকটা দুই পায়ের পাতার উপরে পর করে দাঁড়িয়েছিল রেলিং এর উপরে, কারণ বাইরে থেকে ডাক আসছে। আচ্ছা বিশ্বাস করবেন আমি কি দেখছি কল্পনাও করতে পারবেন না। মানে একটা মানুষের লাশ গায়েব করার জন্য এটা সবচেয়ে বেস্ট। একটা মেয়ে আনুমানিক ওজন হবে 30-35 কেজি, কারণ আমাদের দেশে মেয়েরা অনেক শুকনা। ওর মাথাটা পাশে পড়ে আছে, হাত পাশে পড়ে আছে, চেহারাটা আমি চিনি না, জানি না, চুলগুলো বোধ আর সামনে যে এক অদ্ভুত ধরনের বস্তা, এই বস্তাটা হচ্ছে 85 কেজি চালের বস্তা, অনেক আগের 85 কেজি চালের বস্তা, কারণ আমি বস্তাটা চিনি, অনেক আগের বস্তা, এটা খুব বিশাল। ওই বস্তার ভিতরে একটা বটি আছে সামনে, এবং কি অদ্ভুত ধরনের মাংস উঠাচ্ছে সে, কে উঠাচ্ছে জানেন? এটা একটা লুঙ্গি পরা মানুষ। চোখ বন্ধ করে না এবার নিজের সেন্স আনার জন্য বিসমিল্লাহ বলে শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই বাবা বলছে। অন্য কোনো কিছু মাথায় আসতেছিল না তখন। যখন আমি এটা বললাম না কিছু সময়, তারপরে আমি ফিল করলাম যে আমার পা ঝিনঝিন দিচ্ছে, কিন্তু আমার পা ঠিক আছে, এখন নাইতে পারতেছে আমার পা। ডিসিড করলাম যে আমি বাসায় থাকবই না, যথেষ্ট হয়েছে। যেদিক দিয়ে আসছিলাম ওদিক দিয়ে বল টপকে বের হওয়ার জন্য নামছি, পড়ছি তপাস করে পানির ভেতরে, পানি থেকে উঠলাম, উঠার পরে তিনটা মানুষ আমার চোখের সামনে দাঁড়ানো, তিনটা মানুষ। তো এই তিনটা মানুষকে ওই যে ওইরকম, কিন্তু তাদের বৎসর চেহারা না, আবার এমন ভাবে দাঁড়ানো যেন এরা হচ্ছে মোমের পুতুল সবাই, ইমোশন নাই, লাইফলেস। এখন আমি করলাম কি, এদের পাশ কাটায় আমি একেবারে গেট পর্যন্ত গেছি, এদের পাশ কাটাই গেছি, এদের দিকে তাকাইছি আমি, তাকে না একটা ভিঞ্চিও দিছি, মানে এটা বুঝেছি যে আমার ঘোরার ডিমটা করিস তোরা, মানে যদি মানে আমাকে আক্রমণ করার চেষ্টা করে আর কি, ওইটা বোঝানোর চেষ্টা করে যে আমার ঘোরার ডিমটা করিস। ভেঞ্চি গেটে যখন আমি মেন ওই যে বললাম না যে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে হয়, দুইটা ভারী গেট সরায়া, আমি যখন বাইরে বেরোলাম, বাইরে বেরোয় মেন রোড উপর দাঁড়ানো দুইটা কুকুর এখন আমাকে দেখে না ও অদ্ভুত ভাবে শব্দ করতেছে, ডাকতেছেও না, কাছে আসে একটু অ্যাটাক করার জন্য আবার পিছিয়ে যায়, কাছে আসে একটু অ্যাটাক করার জন্য পিছিয়ে যায়। তো আমি ডানে বামে তাকায় দেখি যে মানুষ নেই, পকেট থেকে ফোন বের করলাম, তাকায় দেখি যে আবারে বাবা 10:45 বাজে, 10:45। পরে আরেকটু ভালো করে খেয়াল করে দেখলাম যে আশপাশে কেউ নাই, মানুষ থাকার কথা, কারণ যে জায়গায় দাঁড়ানো ওইখান থেকে না তাকায় থাকলে মেন রোড দেখা যায়, গাড়িও যাচ্ছে না কোনো মানুষ, এটা জানা মেন রোড দিয়ে। এবং ওই সময় হয় কি যে হরর মুভিতে আমরা দেখি না যে ক্যাচ ক্যাচ করতে করতে গেট খুলে, ক্যাচ ক্যাচ করতে করতে গেট খুলতেছে, আমি শুনতেছি আমার পিঠের পেছনে। তো এই গেট খুললো, আমি পেছন থেকে ঘুরে তাকায় বললাম আমি আর এই বাসায় ঢুকতেছি না, এটা কিন্তু আমি জোরেই বলছি ঠিক এইভাবে যে আমি কিন্তু চান্দা তোমাদের এই বাসায় ঢুকতেছি না, আমাকে কেন আনছে এই জায়গায় এটা তো আমি জানি না, কিন্তু যে সিন আমি দেখলাম আমার আর এখানে দাঁড়ানোর এক মুহূর্ত ইচ্ছা নাই। তোমরা যদি এখানে আটকে থাকো, কোথায় আটকে আসো সেটা আমাকে স্বপ্নে দেখাই দিও, এরপর আবার যদি আমি এখানে আসি তাহলে হয়তো আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারি, আর যদি তোমরা আটকে না থাকো শুধুমাত্র আমি এদিক দিয়ে যাবো দেখে বা কখনো টের পাইছো দেখে, যদি আমার স্বপ্নে তোমরা আসো এরপরে আবার আমার স্বপ্নে তোমরা আসো না, আমার স্বপ্নের সময়টা নষ্ট করো না। আমি এইভাবে কথাটা বলছি তাদেরকে উদ্দেশ্য করে আর কি। আর দেখ কখনো দেখছেন এরকম ভারী গেট, যে ভারী গেটটা মানুষ ঠেলে সরাতে পারবে না, ওই ভারী গেট ঝড়ের বেগে আইসা বাড়ি মারবে, একেবারে ঝড়ের বেগে আইসা আমার চোখের সামনে বাড়ি মারে। আর বাড়ি মারে কোথায়? কারণ এটা তো ওই যে আটকানো না, ওটা আইসা ওই তার ওই ইয়ার ভিতরে বাড়ি মারে, ফ্রেমের ভিতরে আইসা বাড়ি মারে খুব জোরে। কিন্তু শব্দ কিন্তু ড্যাং করে উঠছে, একটা বিস্ফোরণের শব্দের মতো। তো এই ড্যাং শব্দটা অনেকক্ষণ ধরে আসছিল, আমি কিন্তু একটা ধাক্কার মতো খাই ওইখানে ওই শব্দটা হওয়ার সময়। এখন শব্দ যেহেতু হয়ে গেছে, রোডের মাথায় দুইটা বাড়ি আর রোডের একদম পেছনে দুইটা বাড়ি, মাঝখানে আমি অন্ধকার জায়গায়, আমার মনে হয় না কেউ আমাকে দেখার জন্য দৌড়ায় আসবে। তা আমি স্বাভাবিকভাবে যে হাইটে যাবো সেটাও পসিবল না, কারণ সিসিটিভি ক্যামেরা দেখা যাবে, কারণ আমি যদি দিয়ে আসছি রোডের উপরে ক্যামেরা আছে, দেখবে যে এই ঢ্যাং করে শব্দ হওয়ার সময় এক শয়তানের বাচ্চা এই দিক দিয়ে হাইটে যাচ্ছিল, মানে আমি। ওইটাও তো মাথার মধ্যে জন্য নড়তেও পারতেছি না। আবারও আস্তে করে গেট খুললো, কিন্তু ক্যাচ করে গেট করে না, আস্তে করে খুলছে। তো মানে মানে আপনি এটাকে নিয়তে বলবেন না কি বলবেন, এমন ভাবে খুলছে যে ঠিক যে রাস্তা দিয়ে আমি ওই যে বিল্ডিং এর ভিতরে ঢুকছিলাম ওই জায়গাটাই আমাকে দেখাচ্ছে, ওই জায়গাটা মানে আমি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই জায়গায় দেখতেছি, তখন আশপাশের পানি দেখতেছি না। এবং আমি তো ইশারা বুঝি, পকেটে হাত দিলাম। বহুদিন পর যে জিনিসটা আমি হারিয়ে ফেলছিলাম ওই জিনিসটা আমি আমার পকেট থেকে বের করলাম, রিং। তো যারা জানেন না, ওই বিজুর সময় বিজুর যখন দ্বিতীয়বার ফেরত আসে তখনই রিংটা আমি হারাই। তো এই রিংটা আমি অল্প কদিন আগে পাই, মাসখানেক আগে, খুবই নাটকীয় ভাবে পাই, সেটা আমি বলেছিলাম বিডনে ঢরে। তো রিং বের করে রিং পড়লাম, কোন রেসপন্স নাই রিং থেকে। রিং ইউজুয়ালি করে কি যে বোঝায়, তো আমার মনে হলো যে এটা মনে ক্ষমতা শেষ, এটা মনে হয় এটার অ্যাটমিক লেভেলে কোনো কিছু বোঝা না, এটা মনে হয় এটা রসায়ন শেষ, এটা সমস্ত মানে গুণাবলী শেষ, মানে এটার কোনো কিছু সাথে রিয়্যাক্ট করবে না। কিন্তু না, ব্যাপারটা এরকম না। আমি আবারও ঢুকি, এবার ওই ওই একই রাস্তা দিয়ে, ঠিক যেভাবে ওয়ালটপকে ভেতরে ঢুকেছিলাম ওই রকম কসরত করে ওয়ালটপকে আবার ভেতরে ঢুকি। কিন্তু ভেতরে ঢোকার পরে না, মানে আপনি চাইবেন না যে একটা কোনো ইশারা পেতে, নেগেটিভ বা পজিটিভ? আমি আমার রিং থেকে কোনো কিচ্ছু পাচ্ছি না তখন, শুধু এইটা টের পাচ্ছি যে আমার হাত ভার হয়ে গেছে, আমার ডান হাত হুট করে অনেক বেশি ভার লাগছে তখন। এইটা আমি এখন বুঝি, যে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি না, যে এখন বুঝি যে প্রথম স্পর্শটা আমি ডান দিকেই পাই, আমার ডান হাতের দিকেই, ডান কাঁধে সেটা ঢেউয়ের মতো আমার বুকের উপর দিক দিয়ে বান পাশ দিয়ে নামে। এখন আমি সেটা বুঝি, কারণ আমার হাতে যে আমি আপনাদের সাথে এখন কথা বলছি মনে হচ্ছে আমার হাত ফুলে টেমা হয়ে আছে, কিন্তু না এরকম না, মানে অনুভূতিটা হচ্ছে এরকম, আঙ্গুলগুলো তালু হাত টেমা হয়ে আছে, একটা প্রেশার টের পাচ্ছি আমি ভেতর থেকে। তো ওইরকমই লাগছে তখন, কিন্তু ভেতরে কেউ নাই, কাউকে আমি দেখি না। তো লাইটটা আবার জ্বালালাম ভালো করে একবার ভেতরটাকে দেখার জন্য। এই ভেতরটা ঠিক ওই রকমই যখন আপনি এরকম বছরের পর বছর পরে থাকা কোনো কিছু যেভাবে ফেলে রাখবেন, ভেতরে যেভাবে প্রকৃতি বোঝে ওই রকমই, ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নাই। লাইট বন্ধ করলাম আমি, এবার লাইট বন্ধ করে চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাসটা নিচ্ছে আর অপেক্ষা করছে এরপরে আমার সামনে কে আসে বা কেন আসবে বা কি হয়। বললাম না দড়ি টানার শব্দ শুনেছিলাম প্রথমবার, এবার আবারও দড়ি টানার শব্দ শুনতে পাই। পাশ দিয়ে দুজন দৌড় দিল, আমি কাউকে দেখিনি, দুজন দৌড় দিল, মানে তারা এমন ভাবে দৌড় দিল যেন ভয়ানক কোনো ঘটনা ঘটেছে, খুব দ্রুত তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। দড়ি টানার শব্দটা আবার যখন আমি পেলাম, তখন আমি এবার দড়ি টানার শব্দ যেদিকে সেদিকে তাকালাম, আমার মন বলছিল আমি এখন কিছু দেখব। একজন মহিলা অত্যন্ত স্বাস্থ্যবান এবং অত্যন্ত লম্বা, 6 ফিট লম্বা হবেন তিনি। মুখ দিয়ে অজান্তে আমার তখন বেরিয়ে আসছিল বড় সাহেবা, এই শব্দটা মুখ দিয়ে আমার অজান্তে বেরিয়ে আসছিল। আমি দেখতে পাচ্ছি একজন নারী ঝুলে আছে ফাঁস লাগিয়ে গলায়। আমার মুখ দিয়ে অজান্তে শব্দটা বেরিয়ে আসছিল বড় সাহেবা। ফাঁস দেওয়ার কারণে তিনি যেহেতু শাড়ি পরেছেন তো শাড়িটা পরে গেছে, এবং আমাদের দেশে টিপিক্যালি ব্লাউজ এবং শাড়ি এবং শাড়ির নিচে আরেকটা কি জানি পরে, মনে নাই আমার নাম, শাড়ির আঁচলটার নিচে পরে গেছে। এবং মানে এমন ভাবে শাড়ি পরা যে শাড়ি পরাটা আসলে দৃষ্টিকটু, কিন্তু ডেড বডি যেভাবে ফুলে না ওই রকম বিকট ভাবে ফোলা। এবং ফাঁস যদি কেউ দেয় আর কি, তাহলে তার ফুলগুলোর নিচের দিকে নেমে যায়, উপরের দিকে শুকা যায়, তার পা যে ফোলা মারাত্মকভাবে সেটা বোঝা যায়, এবং তার উপরের দিকে শরীর প্রায় শুকনা কিন্তু ডিসকালার হয়ে গেছে কয়েক জায়গা। তার নিচে কেমন জানি দুজন মানুষ মনে হলো ছায়ার মতো, তারা কি জানি চিৎকার করছে আমি সেটা বুঝতে পারছি না। দৌড় দিচ্ছে তারা ভেতরের দিক থেকে, এদিকে দূর ঝাঁপের শব্দ আর আমি ওইদিকে তাকানো ওই লাশের দিকে। চোখ বন্ধ করলাম, নিজেকে বুঝালাম যে এই জায়গায় কোনো জিন নাই, এখানে কোনো শয়তান নাই, এখানে আমি যা দেখছি তা হচ্ছে এই জায়গার অতীত। এবং যেই মুহূর্তে নিজেকে বুঝালাম যে আমি এই জায়গায় যা দেখছি তা হচ্ছে এই জায়গার অতীত, তো সাথে সাথে আমার মাথার মধ্যে জিনিসটা ঢুকলো, এই যে জমিটা এটার পাশে ওইরকম একটা বড় জমি, মানে জায়গাগুলো কিন্তু বিশাল বিশাল জায়গা, 3-4-5 কাঠা না, বিশাল বড় বড় জায়গা। এটার সামনে আবার একটা, রাস্তার অপোজিট পাশে আবার একটা, সবই একরকম টিপিক্যাল বাড়িঘর, মানে বিশাল বড় জমি। অর্থাৎ এই জমি আলাদা হয়ে যাওয়ার আগে এই জমিটা এক ছিল, বিশাল বড় ছিল, এটা মাঝখান দিয়ে রাস্তা গেছে। এখন হয়তো এটা এখন ভাগ হয়ে গেছে, যদি কেউ কিনে থাকে এই জায়গাটা তাহলে তারা ভাগ ভাগ অবস্থায় কিনেছে। আমার কথা হচ্ছে যে চারপাশে ডেভেলপ হচ্ছে, তাহলে এই 3টা বিশাল বড় বড় জমি কিচ্ছু হচ্ছে না কেন? ছোটখাটো জমি না, 100 কোটি টাকা সম্পত্তি এটা। এবার চোখ করলাম, চোখের সামনে কেউ নাই, তো আমি এবার চোখ বন্ধ করে এবার ঠিক এই কথাটাই বলে যেটা আমি আপনাদেরকে বলি, আমি স্বপ্নে কেন রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এই বাড়িটা দেখলাম, শুধু এই কথাটাই বলি, মানে আমি স্বপ্নে কেন রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এই বাড়ি দেখেছিলাম, এটাই আমি ওইখানে রিপিট করি। রিপিট যখন আমি করলাম কথাটা, ডাইনিদের হাসি শুনেছেন না, মানে বিভিন্ন সিনেমায় বিভিন্ন হরর প্রোগ্রামে একেবারে হুবহু ডাইনিদের এমন এক হাসি আমার কানে আসলো, আমার হাত তো অটোমেটিক আমার রিং এর উপরে, মানে আমার মানে আঙ্গুলে রিং পরা এবং বুড়ো আঙ্গুল রিং এর উপরে রাখা, জাস্ট আরো তাড়াতাড়ি বোঝার জন্য আমার রিং থেকে কোনো রিয়াকশন আসেনি, কিন্তু ওই ডাইনিদের হাসিটা শোনার পরে না আমার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে। আমি সাথে সাথে লাইটটা জ্বালাই, সামনে কিচ্ছু নাই, ডানে বামে কোনো জায়গায় কিচ্ছু নেই, কিন্তু একটা প্লাস্টিকের বোতল কে জানি ছুড়ে মারা আমার দিকে। আমার গায়ে পরেও এবং এটা আমার গায়ে পরে নিচে সামনের দিকে পরে, তখন আমি সুন্দরভাবে শুরু করলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইটটা জ্বালিয়ে রেখে কদম দিচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার অন্য কোনো কিছু পড়ার দরকারই নেই, কারণ আমি আমার উপরে নিয়ন্ত্রণ নিতে জানি এখন, যেটা আমি হাঁটলাম। এবং আমি ঠিক যেই জায়গাটায় দেখেছিলাম কাউকে ঝুলে থাকতে, আমি ওই জায়গাটা দিয়ে ওই জায়গাটা পার হয়েছে একেবারে, অ্যাজ ইফ যদি কেউ আমার মাথার উপরে ঝুলে থাকতো, আমি তার পায়ের নিচ দিয়ে গিয়েছি তখন, আর ঝুলে নাই কেউ। আমি এভাবে হাঁটলাম কিন্তু লাইট জ্বালিয়ে, প্রথম দফা সামনে ওই দিক পর্যন্ত গেলাম যে জায়গা ওয়ালটা শেষ। আমি আবারও বললাম না যে একটা অদ্ভুত রকমের স্ট্রাকচার, মানে আমি এখন যেখানে দাঁড়ানো এইখানে আবার সব খোলা জায়গা, এল শেপে আড়াআড়ি করে এল শেপে ডিজাইনটা করে মাঝখানে আবার খোলা, আমার নাক বরাবর, প্রায় 3-4 ফিট জায়গাটা খোলা, মানে এটা অদ্ভুত এক ডিজাইন। এটার আমি সেখান থেকে আবার পেছনের দিকে যাই, ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিলাম, এতে এবার লাইট বন্ধ ছিল এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলছি তো যে ইঁদুরের শব্দ করে না, চিক 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 করে এরকম শব্দ হচ্ছে। তো এই শব্দটা মানে এতক্ষণ হওয়ার কথা না, এতক্ষণ হয়ও নাই। তো সেই থেকে শব্দ হচ্ছে ওদিকে লাইট মারছে, ওদিকে কিচ্ছু নাই। আপনি এই ইঁদুরটাই, যে চিকা টাইপের ইঁদুরটাই, এ যখন মুভমেন্ট করে, এ ধরা যায়, শব্দ আমার পায়ের কাছে পর্যন্ত হয়েছে, আমি লাইট মারি দেখছি কেউ নাই। তো তখন আমি বুঝতে পারলাম আমি স্বপ্নে, মানে এই শব্দটার মানে কারণ কি হইতে পারে। লাইট বন্ধ করলাম, লাইট বন্ধ করার পরে খুব সুন্দর ভাবে আমি আবারও এটা বললাম, উদ্দেশ্য কি আমাকে এখানে আনার? কারণ তোমরা কোনো না কোনো ভাবে জানো, মানে আমার নজর এরকম, তো আমার স্বপ্নে কেন গেলে, আমার স্বপ্নে কেন গেলে, আমি এখানে আসলাম কেন? আর এই বড় সাহেবা কে? ওই নারী কে যার চেহারা কোপানো হয়েছে, ওই পুরুষকে যার ঘাড়ে কোপানো হয়েছে, ওই নারীকে যার ঘাড়ে কোপানো হয়েছে, কে তারা, আর কে বা কোন উদ্দেশ্যে আমাকে এনে সে জায়গা তোমরা? আবার একটা হাসি এসে, বেটা মানুষের হাসি। তো ঠিক ওই জায়গাটা, যে 9 ফিট বা 7 ফিটের মতো যে চৌড়া একটা জায়গা রয়েছে না ওপেন, ওইখানে ঠিক ওই লোকটা বসা পায়ের পাতার উপরে। এইবার আমি ডিরেক্টলি জিজ্ঞেস করলাম, তুমি তো মানুষটা, তুমি তো অন্য কোনো কিছু, তা আমাকে এখানে আনার পেছনে কারণ কি, আর আমার স্বপ্নে হাঁটার পেছনে কারণ কি? সে ঠিকই ভাবে বলে, কারণ একটাই, ঠিকই ভাবে নাকি কোনটা, কারণ একটাই, উদ্ধার করে দেন, দেখতে পাই, এভাবে বলতেছে আমাকে, দেখতে পাই, চোখ দেখি, উদ্ধার করে দেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি মানুষ না, তুমি জিনো না, আমি তো কোনোদিন দেখি না যে কারিন কথা বলে, তুমি কি কারিন? ও তখন হাসি দেয়, ও হাসি দেয়, হাসি দিয়ে বলে, এত তো খুঁজেন, আর উত্তর খুঁজেন না, খুঁজেন উত্তর, খুঁজেন উত্তর, খুঁজলে জানবেন আমি কে। ঠিক এইভাবে মানে গলাটা আটকে এইভাবে কথা বলেছে। আমি তার উদ্ধার করার জন্য তোমার জন্য এখানে আসিনি, আমি শুধুমাত্র আমার ঘরে থাকতাম এখন, কিন্তু এই কৌতূহল মিটানোর জন্য আমি এইখানে আসলাম। তুমি তো মানুষ না, জিনও তো মনে হয় না, আবার কারণও মনে হয় না, তাহলে এমনও তো হইতে পারে যে তুমি জিন, কিন্তু প্রিটেন্ড করতেছো যে তুমি মানুষ, তুমি প্রিটেন্ড করতেছো তুমি সেই সত্তা। আর না হলে আমি আজ পর্যন্ত এমন জিনের সাথে মিশি নাই যে জিন হাঁটতে পারে, শুধুমাত্র একজনকে দেখেছিলাম যার সাথে বেশি সময় থাকতে পারিনি। তা তুমি কি হাটে বা মাঠে বা ঘাটে চলাফেরা করো? তো ওই জায়গা থেকে আবার একটা হাসি আসে, হাসিটা আসার পরে সে বলে, উদ্ধার করে দেন না, উদ্ধার করে দেন, মানে এইভাবে উদ্ধার করে দেন, মানে উদ্ধার করে দেবেন। আমার যে কিসে থেকে উদ্ধার করবো, এই জায়গায় যে ঝোলে ছিল এই বড় সাহেব আকে, খুব বড় মালকিন, এইভাবে কথা বলে সে আমাকে, এইভাবে উত্তর দেয়, বড় মালকিন এরকম। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই জায়গার মালিককে, উত্তর দেয় না, উত্তর দেয় না। আমি এটাও জিজ্ঞেস করলাম ওই পাশে কোন মেয়েটাকে খুন করা হয়েছিল, তখন হাতের ইশারা দিয়ে দেয়, হাতের ইশারা দেয়, যেদিকে হাতের ইশারা ওদিকে যখন আমি তাকাই ওই জায়গাটা অন্ধকার, কিন্তু কারোর প্রেজেন্স সেখানে টের পাওয়া যায়। আমি বললাম এটা হইতেই পারে না, তোমরা এখানে আটকা আছো, কিন্তু আমার জন্য আমাদের কারেন্ট তো কথা বলে না। তখন সাহেব উত্তর দিল এইভাবে, উত্তর খুঁজেন, উত্তর খুঁজেন এরকম। তখন আমি বললাম যে উত্তর তার খোঁজা আমার পক্ষে সম্ভব না, আর আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে এইটা বলো তোমরা এখানে আটকা কেন? তোমরা যদি কারেন্ট হও তাহলে তোমরা এখানে আটকা থাকবে, এখান থেকে উত্তরের কোনো রাস্তা নেই যতক্ষণ পর্যন্ত এখানে নতুন আবাদী না আসে, নতুন আবাদী আসলে তোমরা অটোমেটিক এই জায়গা থেকে সরে যাবে, আর এই নতুন আবাদে আসার তো কোন নামগন্ধ আমি টের পাই না। কিন্তু তোমরা যদি জিন হও, আর যদি এটা আমার ভুল হয় তোমাদেরকে ধরার ব্যাপারটা, তাহলে আমার জানা দরকার যে তোমরা এখানে কি তামাশা করার জন্য আমাকে ডেকে আনলে নাকি তোমরা এই ঘটনা পেছনে দেয়। সে আমাকে উত্তর দেয় যে সে কোনো কিছু পেছনে দেয় না, সে শুধু এটা বলে আপনি আরেকটু থাকেন আরো দেখবেন। তখন আমি শুধু এটা জিজ্ঞেস করেছিলাম এর ইতিহাস কত বড়। তখন সে আমাকে এইভাবে উত্তর দেয়, মানে সে যেটা বুঝায় আমাকে, ইতিহাস 25-26-27 বছরের সেইভাবে বলে। তারপরে সে হাত দিয়ে ইশারা দিয়ে দেখায় আর বলে এই জায়গা সব খারে পানি ছিল, পানি। তারপরে বড় সাহেব এই জায়গাটায় এই সুন্দর মাকাম বানিয়েছেন।
উদ্ধার করেন, উদ্ধার করেন, এই শুরু হয়েছে শব্দটা উদ্ধার করেন, মানে রেকর্ড প্লেয়ারের মতো চিৎকার করা বলা শুরু করছে, উদ্ধার করেন, উদ্ধার করেন। ওই সময় মানে পাশ থেকে, মানে একদম পাশ থেকে থালাবাটি মানুষজন পিটেতে পিটেতে শব্দ করে না, ওই থালাবাটি পিটেতে পিটেতে এক গাদা ছায়া, যে ছায়াগুলোকে স্পষ্ট খেয়াল নাই আমার, কিন্তু একটু আগে আমি দেখছি কিন্তু স্পষ্ট খেয়াল নাই ওই শব্দের কারণে, আতঙ্কের কারণে, তো আমার দিকে আগে আসছে।
আমি লাইট জ্বালাইলাম, কি জানি একটা আমার পায়ের সামনে পড়ল আর মনে হইল বোম শব্দ হইল, মানে এরকম একটা শব্দ হইল বোম। আমি ওই জায়গাটা টপকায় আবার পানির মধ্যে পড়ি। তারপরে আমি এখান থেকে বের হয়ে আসি, ডাইরেক্ট বের হয়ে থামি নাই, বের হয়ে আমি হাঁটতে থাকি, মানে ওইখানে দাঁড়াবো না, ইশারা বা কোনো কিছু আমার জানার দরকার নেই। আমি একদম হাই স্পিডে হেঁটে, হাট ডিপ ডিপ করছে, মানে হাই স্পিডে হেঁটে মেন রোডের সামনে আসি। এখন মেন রোড ফাঁকা, এই সময় ইউজুয়ালি মেন রোড ফাঁকা থাকে না, ঠিক আছে। ইভেন মেন রোডের নাম বললেও ওই এলাকার মানুষ ধরে ফেলবে আমি কোন জায়গার কথা বলছি। এখন মেন রোডে আমি দাঁড়ানো, কোন রিক্সা নাই, কোনো কিচ্ছু নাই, আর এদিকে মানে নিচের বডি ভেজা, কোমর সহ পিঠের কিছু অংশ ভেজা, একই হিসাবে ভিজাই আমি। তো ফোন হাতে নিয়ে টাইম দেখলাম, বাসায় ফোন দিলাম, এর ভেতরে কি মনে করে পেছনের দিকে তাকালাম জানেন, বুঝলাম না যে রাস্তার মাথায় কয়েকটা বাড়ি এবং একদম শেষ মাথায় কয়েকটা বাড়ি, মাঝখানে বিশাল অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে ওরা দাঁড়ানো, আর কানের মধ্যে না মানে টেপ রেকর্ডারের মতো বাজতেছে উদ্ধার করে দেন, উদ্ধার করে দেন, উদ্ধার করে দেন, এরকম। আমি জানি না আমি কি দেখছি, আমি জানি না আমি জায়গায় ওই জায়গায় কি আছে সেটা আমি জানি না। আর আমি চলে যাচ্ছি, স্বপ্নের মতো লাগছে যে এখন আমি যখন ঘটনাটা বলছি আপনাদেরকে, স্বপ্নের মতো লাগছে। কিন্তু আমি জানি না ওইখানে কি বা কি থাকতে পারে, উত্তর যখন জানবো আমি সেটা আমি আপনাদেরকে শোনাবো, কারণ এটা তো এই আজকে রাতেরই ঘটনা, বুধবার এখন ঘটনা ঘটেছে আর কি, মঙ্গলবার 12টা বাজে রাত তারিখ বদলা যায়। তো বাসায় যখন ফিরি তখন পর্যন্ত মাথার মধ্যে এটা একদম আসর করে রেখে দিয়েছিল। এই রেকর্ড করার আগে চিন্তা ভাবনা ছিল যে আমি আরেকজনের ঘটনা রেকর্ড করব, এই বগা মাছের ঘটনা রেকর্ড করব, কিন্তু মনে অন্তরে আর যেটাই বলেন না কেন শুধু এটাই ঘুরছে এখন চোখের মতো। তো এই জন্য আমি প্রথমবার এত দ্রুত একটা ঘটনা শেয়ার করলাম আপনাদের সাথে, যেটা মাত্রই আজকে আমি দেখেছি, মাত্রই আজ আমি ফেস করছি, জাস্ট এটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো এটুকুই এখন পর্যন্ত, কারণ আমি একবারে সব শেয়ার করছি, মানে পুরো 100% যা দেখছি তাই, এবং আমি জানি না এরপরে কি হবে না হবে, যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে সেটা দিব। আর এখন চলে যাব আজকে পর্ব শেষ ঘটনায়, সাথেই থাকুন আর এই শেষ ঘটনাটি শুনুন। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে লজ্জাবতী ধানু, সেই বিষকন্যা। যখন শির দ্বারা বেয়ে শীতল ধারাটা নিচের দিকে নামে, তার সাথে শরীরের দুইটা পাও কিছুটা অসহার পাথরের মতো অনুভব হয়। ধাক্কা লাগে শরীরে, ওই একই অনুভূতি আমি টের পাচ্ছি, কিন্তু কেউ যে আমার পিঠের পেছনে দাঁড়ানো, সেই অনুভূতি আর তা দেখার ভেতর অনেক তফাত। আমরা যদি কোনো কিছুকে দেখি, সেই জিনিসটাকে দেখার পরে সেটাকে প্রসেস করতে আমাদের যেমন সময় লাগে, থ্রেট লেভেলও তা মাপা যায় তখন, অর্থাৎ হুমকির ধরন। কিন্তু যখন কাউকে দেখা যায় না আর সে যদি পিঠের দিকে থাকে, সেই ভয় আর সেই আতঙ্কের ছাপ আর সেই হুমকি মাপা কোনো মতেই সম্ভব নয়, বরং ভয় আর আতঙ্ক চেপে বসে। আগন্তুক সাহেবকে দেখলাম ইশারা দিয়ে কথা বলার তিনি চেষ্টা করছেন। আমার পেছনে ধানো তার সাথে এসে কথা বলার চেষ্টা করছে ইশারা দিয়ে, কিন্তু আমি চট করে একদম বাম দিক দিয়ে তার দিকে ঘুরে তাকাই। আমার মনে রয়েছে এখনো, যখন আমি ঘুরি আমার ডান পাটা কোনো কিছুর সাথে একটা বাড়ি খেয়েছিল, বাড়িটা খেয়েছে সেইটা শব্দ এবং ভাইব্রেশনে বোঝা যায়। শরীরে কোনো কিছুর সাথে যদি ধাক্কা লাগে আমরা সেই ভাইব্রেশন টের পাই, কিন্তু আমি ভাইব্রেশন টের পেল আমার পা ছিল অসার, আমার সামনে দাঁড়ানো এখন একদম মুখোমুখি। ওর চোখ দুইটা আমি স্পষ্ট দেখতে পাই, কারণ এটা একটা রূপ, তারা হাওয়ায় মিশে থাকা বস্তুর এক অংশ, কিন্তু এই মুহূর্তে আমার সামনে আছে সে একটা রূপ, আমার চেয়ে আকার একটু উঁচু। তার দিকে আমাকে একটু খাড় বাঁকা করে তাকাতে হচ্ছে উঁচু হয়ে, আমি দেখতে পাচ্ছি তাকে এমন ভাবে দুপাটটা মাথার উপরে রাখা, শুধু জ্বলন্ত চোখ দূরে দেখা যায়, যা আপনাকে কাঁপিয়ে দিতে সক্ষম। কারণ সে হলো বিষকন্যা, যদি কামড় দেয় বাঁচবেন না। ওর মুখটা মনে হলো যে মুখ না, মনে হলো যেন একেবারে লেপে দেওয়া হয়েছে, কোনো ঠোঁট নেই, কোনো নাক নেই। বাকিটা আমি প্রসেস করতে পারছি না, কারণ আমার কেন জানি এখনো ওই মুহূর্তটা মনে হওয়ার পরেও ওর চেহারাটাকে আমি প্রসেস করতে পারি না, শুধু চলন্ত দুটা চোখ বাদে। এটা ঠিক কোনো নাক নেই, কোনো মুখ নেই। ও যে রেগে রয়েছে আমার উপরে সেটা স্পষ্ট বোঝা যায়। ও চেপে বসার চেষ্টা করছে আমার উপরে, ও চেপে বসার চেষ্টা করছে, কারণ পজেস্ট যদি করতে পারে তাহলে তার পক্ষে আমার দ্বারা যে কোনো কিছু সম্ভব। সে যদি একবার আমাকে ধরে ফেলতে পারে তাহলে সে ওই বাচ্চাটার মতো আমাকে তুলে আছাড়া মারতে পারবে, কিন্তু সে তো পারছে না আমার সাথে। আমার পুরো শরীর ভার হয়ে গেছে, অসার হয়ে গেছে। যখন চোখের সামনে এমন কেউ থাকে আপনি সাহস দেখাতে পারবেন না, আপনার ভেতরেও সেই ভয়টা গ্রাস করবে আপনাকে ভেতর থেকেই, কিন্তু সেটার বিরুদ্ধে লড়তে হয়। আমি তখনও নিজেকে ধরে রেখেছি, নিঃশ্বাসটা বন্ধ করি নাই, কিন্তু আমার সেই নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করছি একই সময়। ধানুকে সে বারবার ইশারা দিচ্ছিল, ওই ইশারায় সম্ভবত ধানু আমার সামনে থেকে কিছুটা পিছিয়ে যায় এবং সে বাতাসে মিলিয়ে যায়। আকন্দ সাহেবের ইশারায় সে বাতাসে মিলিয়ে যায়। নিজেকে খুঁজে পেলাম আরো কিছুক্ষণ পরে। আকন্দ সাহেব তার মতোই হেলান দিয়ে বসে রয়েছেন ফ্লোরে, আমরা কিন্তু দোতলায়। উনি যে ফার্নিচারের সাথে হেলান দিয়ে বসে রয়েছেন, আর আমি কিসের সাথে যে হেলান দিয়ে আছি আমি নিজেও জানি না, কারণ ওই সময় যে আতঙ্কটা ছিল সেই আতঙ্ক এমন ভাবে গ্রাস করে ফেলেছে আশপাশে কোনো কিছু মনে নেই এখন আর, শুধু মনে রয়েছে আকন্দ সাহেবের চেহারাটা আর একটা কোনো আসবাবপত্রের উপরে থাকার ডিজাইন, আর কোনো কিছু মনে নেই। যখন একটু ধাতস্থ হলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এমন এক জিনিসের সাথে কিভাবে সম্পর্ক হয় কারোর? কিভাবে সম্পর্ক হয়? এইভাবে আমি তো বুঝতে পারি যে একটা না একটা সম্পর্ক আছে এখানে। বাবাকে মেল, মানে বাবাকে মারলো, দাদাকে মারলো, আশপাশের সবাইকে মারলো, মানুষ বেড়েই যাচ্ছে এখনো সুযোগ পেলেই। সম্পর্ক কিভাবে হয় আর বন্দি বা কিভাবে হয়, এই সমস্ত কিছুর ভিতরে আকন্দ কিভাবে আসে, এটা কি আকন্দ আমাকে বলবে নাকি আকন্দ চায় না বলতে? না চাক, কোনো সমস্যা নেই, বরং আমি মেকশিওর করবো আকন্দ যাদের বেশিদের না আছে। আমি কথাটা আকন্দ সাহেবের উদ্দেশ্যে এইভাবেই বললাম। উনি কথার উত্তর দেয়নি, যেটা বুঝতে পারছি যে তিনি প্রসেস করতে পারছেন না, তার শরীর খারাপ, বয়স তো হয়ে গেছে লোকের। যখন ওঠার চেষ্টা করব, সেই সময় তিনি হুট করে আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, তুমি যে এখানে আসছো, তুমি টাকার বিনিময়ে আসো তাই না? তো যদি তুমি টাকার বিনিময়ে এখানে আসো আর টাকার বিনিময়ে এসে যদি তুমি এত বড় ঝুঁকির সামনে নিজেকে দাঁড় করাও, তাহলে কি সেই টাকাটা বড় হয় না ঝুঁকিটা বড় হয়? তখন আমি ওনাকে বললাম, এই ঝুঁকিটা তো সবাই নিতে পারে না, সবার পক্ষে কি এই ঝুঁকি নেওয়া সম্ভব? এই ঝুঁকি সেই নিতে পারে যে এই ঝুঁকিটাকে সামলাতে পারে। আর আমি টাকা তো কেবল ওসিলা, আমি দেখি তো আমি এখানে আসলাম, অন্য কেউ হলেও সে এখানে আসত। যে দায়িত্ব নিতে পারে সে যে কোনো জায়গায় এসে দায়িত্ব নিতে পারে, সে যে কোনো জায়গায় যেয়ে তার কাজ করতে পারে। এই অল্প কয়েকটা টাকা কখনো জীবনের মূল্য দিতে পারবে না, কিন্তু যখন কোনো কিছুর মুখোমুখি হই সেখানে তখন টাকার কথা মনে থাকে না, মনে থাকে সেই হুমকির কথাটা শুধুমাত্র, যে এই হুমকিটা আমার চোখের সামনে সে আমার কোন ধরনের ক্ষতি করতে পারে। তো হ্যাঁ, টাকা উসিলা মাত্র, কিন্তু টাকার জন্য মানুষ যেমন সবসময় সব কাজ করে, সেই কাজগুলোর ভিতরে যেমন রয়েছে ঝুঁকি তেমন রয়েছে অঝুঁকি। আর আমার কাজ পুরোটাই ঝুঁকির। আমি যখন এখানে আসি, যে কয়টা টাকার উসিলা আমি এখানে আসি, শুধু এখানে আসিনি ওই টাকার জন্য। যদি আমার এখানে থাকার কারণে যদি যার জন্য এসেছি তার যদি সমস্যার সমাধান হয় আর এখানকার মানুষের সমাধান হয় সমস্যার, তাহলে সেটাই সবচেয়ে বড়। এখানে টাকা শুধু উসিলা মাত্র, আমার এখানে থাকা তাকদীরের ইচ্ছা, আর যদি সবকিছু সমাধান হয় ওইটাও তাকদীরের ইচ্ছা। তো এইসব করলে অনেক বড় একটা ব্যাপারের একটা পার্ট আমি, ওই অনেক বড় ব্যাপারটার একটা পার্ট আপনি নিজেও। যখন আমি তাকে এই কথাটা বলি, কারণ আমি কথাটা বলেছি তাকে এইভাবেই, তার ভেতর একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটা হয়তো আর আগে থেকে ছিল, সে হয়তো অপেক্ষা করছিল যে আমাকে সেই কথাটা বলবে। তারপরে সে আমাকে যে কথাটা বলল, কথাটা হচ্ছে এমন এক অদ্ভুত ব্যাপার যা আমি যদি আমার মতো করে না বলি তাহলে বুঝতে পারবেন না, কারণ সেই ব্যক্তির কথা বলার সময়টায় সে কতবার ইমোশনালি ব্রেকডাউন হয়েছে তার, সেটা আপনি ওই একইভাবে বললেও কখনো বুঝতে পারবেন না। তিনি বলছিলেন আমাকে এইভাবে, দাদা মারা গিয়েছে সে সময় তিনি এখানে ছিলেন না, বাবা যখন মারা যায় তখন তার কাছে খবরটা, আর ওই খবরটা যাওয়ার পরে তিনি যখন এখানে আসেন তিনি নিজে শুনেছিলেন নূপুর পায়ের শব্দ। যখন তিনি এখানে এসেছিলেন, যখন বাবা মারা যায়, পুরো গ্রামের আবহাওয়া একদম অন্যরকম, এতটা ভয়ঙ্কর আবহাওয়া পুরো গ্রামে, মানে কে জানি ঘুরে বেড়ায় এমনকি দিনের বেলাও, কেমন যেন একটা ত্রাস, কেমন যেন একটা ভয়, কেমন যেন একটা অলক্ষণে ভাব। সাধুর তো খোঁজ তখন পাওয়া যাচ্ছে না, সাধুর খোঁজ পাচ্ছি না, তার সাথে একটু কথা বলা দরকার, বেঁচে আছে না মরে গেছে সেটাও তখন বুঝতে পারছি না। কিন্তু ওই যে বললাম বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তো ওই রক্তের তো পরবর্তী অংশ আমি নিজেই। আর যারা যারা সেই অলক্ষণে কাজ করতে চেয়েছিল তাদের তো বংশে বিভিন্ন জায়গায় মারণ প্রচটন শুরু হয়ে গেছে একদম, কোনো কিছু থামছে না। তো থামার জন্য বা কোনো কিছু করার জন্য মানুষ কখনো কখনো সেই ব্যক্তিদের কাছেই আসে যারা হচ্ছে ওই এলাকায় সবচেয়ে বড়। তো এখন ওই এলাকায় আমরা এখন সবচেয়ে বড়। আমার কাছে এসেছিল কয়েকজন মানুষ এটা সমাধানের জন্য, অসুস্থ হচ্ছে মানুষ, একজন আরেকজনকে মারাত্মক ভাবে মারছে, কেন মারছে সে জানে না, সেটা কিভাবে জানি মানুষ হুশ হারিয়ে ফেলছে, হুশ হারিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটায়। তারপরে যখন তার হুশ আসে সে তখন বোঝার চেষ্টা করে এবং বুঝে উঠতে পারে না যে তার দ্বারা তো বড় ভয়ঙ্কর ঘটনা ঘটলো কিভাবে। তারা চেষ্টা করে, আমিও চেষ্টা করি, যেহেতু আমি চেষ্টা করছি একটা সমাধানের, সেই হিসেবে তো আমি তার পথের কাটা, তাই না? তো সে কাটা সরানোর জন্য এসেছিল। যেদিন সে কাটা সরানোর জন্য এসেছিল সেদিন আমি শুনতে পেয়েছিলাম তার নূপুরের শব্দ। ওই নূপুরের শব্দ শোনার পরে আমি যখন নিজের ঘর থেকে বেরোই আমার ভেতরে কোনো ডর ভয় কোনো কিছু ছিল না। সে আমার চোখের সামনে ছিল, হয়তো আমার বাবা বা আমার দাদা যদি হতো তাহলে এই মুহূর্তে তাদেরকে পেলে সে হয়তো শিকারী পশুর মতো হামলা করত, কিন্তু আমার চোখের সামনে থাকা অবস্থায় সে হামলা পড়েনি। বরং তাকে দেখে আমার ভেতরে এক ধরনের স্নিগ্ধতা কাজ করলো, স্নিগ্ধতা, কেমন যেন একটা পবিত্র ভাব আসলো আমার। হয়তো ওই সময় বয়সটা এরকম ছিল, বিয়ে শাদি করলে হয়তো তখন নতুন নতুন বয়সে হয়তো ওই রোমান্টিক সময়টা কাটাতাম। তাকে দেখে আমার ভালোই লাগলো এবং অবিশ্বাস্য ভাবে ওই দিন রাত্রেবেলায় আমি বলে পর্যন্ত গেলাম যে সে আমার বাবা আর দাদার হত্যাকারী। এমন ভাবে ভুলে গেলাম, বরং আমার কেন জানি মনে হলো যে ও আমার বাবা এবং দাদাকে উচিত শিক্ষাটাই দিয়েছে এবং বাকি সবাইকেও উচিত শিক্ষাটাই দিচ্ছে। মনে চাচ্ছিল তার সাথে বেশি বেশি দেখা করতে, মনে এক চাচ্ছিল তাকে দেখতে, কারণ ওই যে বললাম ওই স্নিগ্ধতা কাজ করে। পরের দিনও সে এসেছিল আমাকে মারার জন্য। আমি আবারও সে আগের মতো শব্দ শুনে বাইরে বেরোই, সেই নূপুরের শব্দ। কিন্তু এবার তার সাথে কথা বলার জন্য আমি একদম পাগল হয়ে উঠি। সে যখন চলে যাচ্ছে আমার চোখের সামনে থেকে, সে যখন গায়েব না হয়ে সে সাধারণ মানুষের মতো সে যখন চলে যাচ্ছে, তার একটা আঁচলের টুকরো মাটিতে ছিঁচড়িয়ে যাচ্ছে রীতিমতো। আমি তখন তাকে ডাকছিলাম, আমি ওইভাবে ডাকার চেষ্টা করছিলাম, জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, জানতে চাচ্ছিলাম তার নাম কি। তৃতীয় দিনের দিন যখন আমার ঘুম ভাঙে, এবার নূপুরের শব্দ না, বরং সে আমার বুকের উপরে বসে আমার গলা টিপে ধরেছে, কারণ আমার ঘুম ভেঙেছে যন্ত্রণায়। আমি শুধু তার দিকে তাকিয়ে রয়েছিলাম, ওদিকে নিঃশ্বাস নিতে পারছি না, মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, চোখ বাইরে বেরিয়ে আসার মতো অবস্থা, চোখের কোনা পর্যন্ত ঘেমে গেছে রীতিমতো, কপাল পর্যন্ত। আর তার রূপ, তার ভয়ঙ্কর রূপ, ওই রূপের কোনো ব্যাখ্যা নেই। যেমন একজন নারী যে হঠাৎ করে ডাইনিতে রূপান্তরিত হয়ে গেছে, তার চোখগুলো অস্বাভাবিক এবং নাক আর ঠোঁট তার এমন এক ভাব যেন সে এখনই এক কামড় দিয়ে সবকিছু ছিন্ন ভিন্ন করে ফেলবে আমার। হুট করে সে আমাকে ছেড়ে চলে গেল, অদ্ভুত ভাবে যেন তার রাগ খুব মাত্র মিটে গেছে। যখন সে আমাকে ছেড়ে চলে যায় তখন আমার মনে হচ্ছিল যে বুকের উপরে অনেক বড় একটা হাতি বসেছিল, মনে হচ্ছিল যে বুকের পাঁজরগুলো সব ভেঙে গেছে, হাড় কিছু বাকি নেই। তারপরও নিজেকে খুঁজে পেলাম, নিজের অস্তিত্ব খুঁজে পেলাম, কিন্তু তার প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। আমি কেন জানি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছিল যে হয়তো সেই আমাকে জাদু করেছে তার রূপে। শয়তানি রূপ দেখে কেউ কখনো কারো প্রেমে পড়তে পারে? হয়তো আমার বয়স কম ছিল, হয়তো যৌবনের আকাঙ্ক্ষা ছিল বেশি, হয়তো এই জন্যই হয়তো এমন এক জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম যে জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে আমার দাদা বাবা সবাই মারা গেল। আমিও তাদের সেই পথের পথিক হতে যাচ্ছি, অবস্থার দৃষ্টিতে এমনই লাগে। আর আমি শুধু তাকে দেখতে যাচ্ছিলাম, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে সে কিভাবে সে কিভাবে এইভাবে পারে, কারণ কখনো দেখিনি এরকম। তখনও তো জিন, তখনও জিনের ব্যাপারে জানতাম না আমি। আমি যতই তাকে খুঁজি ততই বিভিন্ন জায়গায় আমি তাকে দেখতে পাই, এমনকি দুপুর বেলাতেও, বিকেলেও, সকালেও। শুধু এইভাবে দেখতে পাই যে তার পেছনের অংশটুকু, সে হেঁটে যাচ্ছে, তার আঁচলের একটা টুকরো মাটির উপরে ছেঁচড়িয়ে যাচ্ছে তার সাথে সাথে। বড় জোর 2 সেকেন্ডের জন্য বা 3 সেকেন্ডের জন্য সে নিজেকে দেখাত। আমি ছুটে যেতাম সেই দিকে, গিয়ে দেখতাম সে সেইখানে নেই। কেন জানি মনে হলো যে সেও হয়তো বুঝতে শুরু করেছে। আর আমি তার প্রতি এতটাই দুর্বল হয়ে বললাম যে আমি শুধু তার সঙ্গই কামনা করছিলাম, আর অন্য কোনো কিছু না। একটা সময় আমি ঠিকই তার পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করি। প্রথম দিকে এমন ছিল যে ভাবতাম যে সে এইখানে বসে রয়েছে, কথা বলতাম, অথচ সে এইখানে বসা নেই। কিন্তু একদিন ওইভাবে কথা বলা অবস্থায় সে উত্তর দেয়, ভাবেই গিয়েছিলাম। কিন্তু সেই দিন তার ওই রূপটাই দেখলাম। হয়তো যাত্রা পালার বাকি সবাই হয়তো তার এই রূপটাই দেখেছে, সেই সুন্দর সুন্দর, এত সুন্দর রূপ। বললাম না যে দাদা আর বাবার কথা মনেই নেই, দেবনম ভুলে গিয়েছে তার রূপ দেখে। আগে থেকে তো ইচ্ছা একটা ছিল যে বললাম যে যৌবনের সময় বিয়ে হয়নি, আমার নিজের ইচ্ছা, বা হয়তো সে আমার উপরে জাদুও করেছে। সবসময় তার অপেক্ষায় থাকতাম। ওই দিনের পর থেকে ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করলাম, জানতে শুরু করলাম সবকিছু, বুঝতে শুরু করলাম সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, চন্দ্র, সূর্য, কৃষ্ণপক্ষ, অমাবস্যা, কোন সময় কি, কোন সময় কোন জিনিস, আস্তে আস্তে তার মাধ্যমে জানতে লাগলাম। কারণ বিভিন্ন সময় তার অবস্থা বিভিন্ন রকম থাকত। তখন আমি জিজ্ঞেস করলে সে তখন আমাকে সেই জ্ঞানগুলো দিল, যে জ্ঞানগুলোর কারণে পরবর্তীতে আমি যে বুঝতে পারি যে তাকে আমি কিভাবে আটকাতে পারি। কখনো ভালোবাসা মানুষকে মানুষ আটকায়, হয় তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে আবার চলে যায়, অথবা হয় তাকে দিয়ে থাকবে। যেটা আমি তাকে আটকাই, কিভাবে আটকাই। একদিন একটা মেয়ে, ওই যে সেই পরিবারগুলো, যে পরিবারগুলোর উপরও তার রাগের খুব রয়ে গেছে, ওই পরিবারের একটা মেয়েকে সে এমন ভাবে মারল, ওই লাশটা দেখার পর আমার সহ্য হয়নি। তার প্রতি অত্যন্ত ভালোবাসা আমার ভেতরে বিদ্যমান, কিন্তু তারপরও আমি ওই শিশু বাচ্চার ওই পরিণতি মেনে নিতে পারবো না। কারণ সে অবুঝ, সে কিচ্ছু জানে না, সে কোনো মতো দোষী হতে পারে না। তার উপরে সে একজন নারী, সে যদি বড় হয় সে একজন নারী, তাকে এইভাবে আশ্রয় আশ্রয় মারার পেছনে কারণ কি, কেন তার মগজটাকে এদিক ওদিক ছিটকানো হয়েছে, তাকে আছড়ে মেরে মেরে, কেন শুধুমাত্র তার চেহারার ওই অংশটুকুই ছিল যা থুতনির সাথে চামড়ার সাথে লেগে রয়েছিল থুতনি হয়ে, কি ক্ষোভ ছিল ছোট বাচ্চার উপরে। যখন আমি সেদিন তাকে জিজ্ঞেস করি, সে এমন ভাবে আমার দিকে তাকায়, তার চোখ দুটো বড় হয়ে ওঠে, চোখের চারপাশ কালো, কাপড় যেন বাতাসে উঠছে, যেন সে আমার এই প্রশ্নকে মেনে নিতে পারছে না। যে অতি সুন্দর অপ্সরার মতো যে চেহারা তার, সেই রূপ বদলে গেল মারাত্মক বিকট ডাইনির রূপে। এবং ওই মুহূর্তে সে আমার প্রতি বদদোয়া করছে, বরং সে আমাকে বলছে যদি তার যদি আমার প্রতি ভালোবাসা না থাকতো এই মুহূর্তে, তাহলে সে এক কামড় দিয়ে আমার মাথাটা আলাদা করে ফেলত। এক কামড় দিয়ে, ভালোবাসে দেখে সে আমাকে কামড়টা দিচ্ছে না এখন। এমন রাগ, ওই শিশু মৃত্যু কোনো মতে মেনে নেওয়া সম্ভব না। এমনকি যদি এই মুহূর্তে আমার মানসিক স্ত্রীও যদি এই কাজ করে, হ্যাঁ আমি তার জন্য হয়তো তাকে ভালোবাসবো বিধায়, তার জন্য আমি তাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করব, তাকে পালিয়ে রাখার চেষ্টা করব, দূরে দূরে রাখার চেষ্টা করব, অথবা আইন যদি তাকে ধরে ফেলে তাহলে তাকে আইনি সাহায্য দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আনার চেষ্টা করব। ওই একই কাজ আমি তার সাথেই করতে চাচ্ছিলাম, কারণ আমি তাকে হারাতে চাচ্ছিলাম। কিন্তু যাদের সাথে আর যার বিরুদ্ধে আমি দাঁড়াতে যাচ্ছি সে তোর মানুষ না, যে কোনো মানুষ এসে বিচার করবে, সালিশ করবে। যেই সময় আমি এই ভাবনাটুকু ভেবেছিলাম সেই সময় সে আমাকে বলেছিল, এত বার বারিস না, মানুষ হয়ে রয়েছিস, মানুষ হয়ে থাক, বেশি বার বারিস না। সেদিন এই কথা, এই তিনটা বাক্য আরো বেশি ধাক্কা দেয় আমাকে। আমি তিনটি বাক্য মেনে নিতে পারিনি। কখনো তুই এইভাবে কথা বলার দুঃসাহস কেউ তার নিজের আপনজনের সাথেও করবে না, যতক্ষণ পর্যন্ত সম্পর্ক ভাঙার ইচ্ছা না থাকে। অর্থাৎ এই সম্পর্ক সে ভেঙে ফেলতেও পারে চাইলে, অর্থাৎ তার মর্জির মতো সে চাইলে সম্পর্ক ভেঙে ফেলতে পারে। সম্পর্ক তো কারোর মর্জির মতো এইভাবে তৈরি হয় না, দুজনের ইচ্ছাতে একটা সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়। ওই দিন যখন আমি জানতে পারলাম একটা সময় আসবে যে সময় সে আরো একজনকে খুন করবে, ওই খুন যাকে করবে তার ব্যাপারে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন সে আমাকে যে পরিচয় দিয়েছিল সেটা আমার পক্ষে মেনে নেওয়া আরো অনেক বেশি কঠিন। কাকে খুন করবে? আমারই এক আত্মীয়, আরেক সন্তানকে। সেই সন্তানকে সে খুন করবে। সময় ছিল মাঝখানে 15-16 দিনের চেয়ে আরো বেশি। এই সময়টুকুর ভেতরে আমি কিভাবে কিভাবে লজ্জাবতী থানুকে বোঝাবো? আমি তো জানি তাকে বোঝাতে গেলে লাভ নেই, কিন্তু থামাবো কিভাবে? তখন জানার চেষ্টা করলাম, দুই এক জায়গা থেকে বেশ কয়েকজন লোক এসে কোনো কিছু যে করবে সেই ব্যবস্থা করা সম্ভব নয়, কারণ সে অত্যন্ত বিরক্ত হয়ে উঠবে তাদের কারণে আমার উপরে। কখনো নিজের ভালোবাসা মানুষকে বন্দী করতে হয় বা তাকে জব্দ করতে হয় সকলের ভালোর জন্য? সেই নাম না জানা দুটি বাচ্চার গায়ে হামলা করল। দুটি বললাম এই জন্য যে প্রথমে ছিল একটা, পরে শুনলাম সে আরো একটি বাচ্চার গায়ে হামলা করেছে। মেনে নেওয়া দুষ্কর, কারণ আমি বেঁচে থাকা অবস্থায় কিভাবে তা হতে দেই? কিভাবে জানবো যে আমারই আত্মীয়র দুই সন্তানকে সে হত্যা করবে এবং আমি জানিয়ে বুঝে থাকার পরও চুপ থাকব? আল্লাহ এটাই চেয়েছেন যে আমার ভেতরে কনসিয়াসনেসটা জেগে উঠবে। আমি যে মোহের ভেতরে ডুবে ডুবেছিলাম সেই মোহ থেকে আল্লাহ আমাকে বের করে নিয়ে আসছেন, এবং তার ওই বের করে আনার কারণেই আমার চোখটা একদম স্পষ্টভাবে খুলে গেল, সত্য আমার সামনে একদম বিকটভাবে দাঁড়ানো, যার প্রতি আমি দুর্বল। সে আসলে ভালোবাসার যোগ্যই না, কারণ সে মানুষই না, সে জিন, সে লজ্জাবতী ধানু, সে একজন বিষকন্যা। তখন চিন্তা করতে শুরু করলাম যে তাকে কিভাবে বাধা দেওয়া যেতে পারে। বইয়ের বাইরে অন্য কোনো জ্ঞান তখন লিপ্ত ছিল না কোথাও, আর ভাগ্যক্রমে আমি একটা বই পেয়ে যাই, সেটা হচ্ছে এক ধরনের বই যার সাথে কিছুটা কম্বাইন করা রয়েছে পঞ্জিকা, তারপরে আরো কিছু কিতাব। এই কিতাবগুলো পড়ে পড়ে ধীরে সুস্থে আমি বুঝতে পারলাম যে কিভাবে আমি লজ্জাবতী ধানুকে বন্দী করতে পারব। এক কিতাবে আমি খুঁজে পাই বিশেষ নিয়ম। ওই কিতাবে উল্লেখ করা ছিল কিভাবে এমন সত্তাদেরকে বন্দী করা যেতে পারে, যে সত্তাদেরকে আসলে ধরা যায় না কোনো দিকতে, যে সত্তাদেরকে বাধা যায় না। কিন্তু তারপরও ওই কিতাবে উল্লেখ করা ছিল কিভাবে তা সম্ভব। তিনটি জিনিস প্রয়োজন। এক, এমন কোন বস্তু যেটা তার জীবনী শক্তির সাথে মিশে রয়েছে, যেমন মানুষের শরীর, তার শরীরে কোষ রয়েছে, নখ রয়েছে, চোখের পাপড়ি রয়েছে, চুল রয়েছে, ঘাম রয়েছে, ডিএনএ যেটাকে বলে আর কি, তার জীবনী শক্তির একটা অংশ। জীবনী শক্তি এখন যদি বিলীন হয়ে যায় তাহলে এই অংশগুলো বিলীন হয়ে যাবে সময়ের সাথে সাথে। এমন কোনো কিছু প্রয়োজন যার সাথে লজ্জাবতী ধানুর জীবনী শক্তি একেবারে জড়িত, তার চুল অথবা তার গয়না অথবা তার কাপড়ের এক টুকরো। তারপরে প্রয়োজন একটি লাশ, লাশ। সেই জীবনী শক্তি যার ভেতরে রয়েছে সেই বস্তুর সাথে ওই লাশটাকে বেঁধে দিতে হবে। তিন নম্বর হচ্ছে মন্ত্র, এক দুঃসাধ্য মন্ত্র, যে মন্ত্র আসলে আমি জানি না যে পাক না পাক, কিন্তু করা তো কিছু নাই, আমি তো জানিও না, কিছু তো করা লাগবে। এভাবে বসে থেকে আমরা কেউ কিছু করতে পারবো না। আর আমি এই যে মুখ ভেঙে যাওয়ার পর থেকে বুঝতে পারছি যে কত বড় ভুল হয়েছে সবদিকে, কত বড় ভুল আমি নিজে করছিলাম, এমন কোনো কিছু কথা পানা দিতে নাই। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম এই কাজই করব, কিন্তু সবার আগে আমার দরকার ওর জীবনী শক্তির কোনো না কোনো অংশ, কিভাবে সেটা সংগ্রহ করি। চাইলে ওর কাছ থেকে চাওয়া যেতে পারে, বলতে পারি যে আমাকে এই অংশটা দাও বা আমাকে ওই অংশটা দাও, যদি সে বুঝে ফেলে। রাতাবেলা প্রায় দেখা হতো আমাদের, কথা হতো তেমন যতটুকু কথা একজন মানুষ পর নারীর সাথে বলতে পারে, আমি যতটুকুই তার প্রতি আগ্রহী হই না কেন, তারপরও তো একটা পর্দা থাকে দুজনের ভেতরে, কথা বেশি বলা যায় না। আমিও ওইভাবেই তার সাথে বেশি কথা বলতে পারতাম না, সে প্রায়ই আমার পাশে বসত। তখন চিন্তা করলাম যে তাকে আমি তাহলে এই ব্যবস্থা করতে পারি, সে আমার পাশে যেতে বসে, যদি কৌশলে যদি তার চুলের একটা টুকরো নেওয়া যেতে পারে, কৌশলে যদি তার কাপড়ে একটা সুতো যদি নেওয়া যেতে পারে, যে কোনো কিছু। তার সাথে আমি বসে বসে কথা বলতে লাগলাম রাতেরবেলা, এমন ভাবে কথা বলছি যেভাবে আমি কখনো কথা বলিনি। কথা বলে 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 সেই সুযোগের অপেক্ষা ছিলাম। এরকম কয়েক রাত পার হওয়ার পরে আমি একটা চুল পাই তার, ঠিক যেখানে বসেছে সেইখানেই তার একটা ভাঙা এক টুকরো চুল পাই আমি সেখানে, জীবনের শক্তির অংশ। আমি সেই চুলটাকে নিজের কাছে নিয়ে নিলাম। চুলটাকে নিজের কাছে নিয়ে নেওয়ার পরে এবার লাশের অপেক্ষা, কিন্তু লাশের অপেক্ষার চাইতে তৃতীয় কাজ সবার আগে করতে হবে, তা হচ্ছে ওই যে দুঃসাধ্য আর দুর্বোধ্য আর উচ্চারণ করা যায় না এমন মন্ত্র। আমি জানি না ওটা ভালো না খারাপ, কিন্তু তখন না আসলে উপায় নেই। ওই ভাঙা চূড়া মন্ত্র কিভাবে জানি পড়তে হয়, আমি সেইভাবে কিভাবে কিভাবে জানি পড়েছি, পড়ালেখা করার কারণে সবকিছু মনে থাকতো, তো এই জন্য কয়েকবার দেখার পরেই মোটামুটি গুছিয়ে বলতে পারতাম, বেশি বড় নয়, কিন্তু বারবার বারবার ঘুরিয়ে ফিরে বলতে হয়। এবার অপেক্ষা হচ্ছে এটা দেহের, পুরনো হলে হবে না, এটা হতে হবে এমন এক দেহ যে দেহ মাত্রই মারা গেছে, যে যে যার দাহ হয় নাই অথবা যাকে কবরস্থ করা নেই, অর্থাৎ সে মারা গিয়েছে, তার গোসল হয়ে যাবে, সে পাক পবিত্র হয়ে যাবে, তারপরে সেই দেহটা সেই দেহের সাথে তাকে বাঁধা সম্ভব। কিন্তু কিভাবে, যেইভাবেই হোক যদি সেই জীবনী শক্তি ধারককে যদি ওই লাশের সাথে বেঁধে দেওয়া হয় তখন কি হবে, ওই মন্ত্র পড়লে তখন কিন্তু বিষকন্যা বাধ্য হবে, কারণ তার জীবনী শক্তি লাশের সাথে বাঁধা, তখন সে বাধ্য হবে এই লাশের শরীরে জেগে উঠতে, তাকে বাধ্য হতে হবে যেই রূপ ধারণ করে সে চারপাশে ঘুরে সেই রূপ ত্যাগ করে বাতাসে মিশে নিজের আসল সত্তায় পৌঁছে যেয়ে তাকে ওই লাশের ভেতরে যেতে হবে। আর তাকে কিভাবে বন্দী করব, সে লাশ মাটি ছাপা দিয়ে, সে যতক্ষণে লাশের ভেতরে জাগ্রত হতে থাকবে অতক্ষণের ভেতরে মাটি ছাপা দিতে হবে তাকে। কাকে জিজ্ঞেস করব যে আমি যে কাজ করব এ কাজ সঠিক হবে কিনা, কেউ নেই বলার। এদিকে গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটেই, এমনকি এমনও হলো দুই মহিলা ঝগড়া শুরু করলো, ঝগড়া করতে 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 আচমকাই এক নারী এতটাই পাগল হয়ে গেল, সে দাহ দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলো সেই অপর নারীর মাথা একদম, মানে ঝগড়া কিছুই ছিল না, হাসতে হাসতে একটা কথায় ঝামেলা শুরু হলো, সেই ঝামেলা থেকেই এক নারী আরেক নারীর মাথা একদম কেটে ফেলেছে কর্তান থেকে ধাঁধা দিয়ে। তাকিয়ে দেখতে পাচ্ছ কি করছে এখানে? মানুষজন বুঝে বোঝে তো, অনেক মানুষই বোঝায়, তখন তো সবাই বুঝত, এখন সবাই সে বেঁচে নেই, এই নতুন জেনারেশন সেটা বুঝবে না। এমনকি সেই সময় যে জেনারেশনটার বয়স 14-15 ছিল বা 18-19 ছিল, সেই জেনারেশন এখনো বুঝতে পারবে না। কিন্তু করতে হবে তো আমাকে কিছু। সবচেয়ে ভয়ঙ্কর কাজ কি? ওই যে লাশ, সে লাশের সাথে জীবনী শক্তিকে বেঁধে দেওয়া। কিভাবে পাব লাশ? কোথায় ভাবছিলাম না তখন, এই যে লাশ পেয়ে গেলাম। যাকে কুপিয়ে যার মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে দেহ থেকে, তার লাশ যেমন কবরস্থ করা হবে, ঠিক তেমনি সেই নারী যে কুপিয়েছেন আবার তাকেও হত্যা করে ফেলেছে মানুষজন। মানুষজন এতটাই সেই শক্তির খপ্পরের মধ্যে পড়ে গিয়েছে যে তারা বুঝে উঠতে পারছে না। এখন দুজনকে দুই জায়গায় কবর দেওয়া হয়েছে, গ্রামের ভেতরেই সমস্যার সমাধান করে ফেলা হয়েছে, বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। আর সেই সময় বাইরে যেত কে? কে যেত? পুলিশ, দারোগা, হাবিলদার, এদের চেহারা কেউ দেখতে তখনও চেত না, এখনো চায় না। আমি জানতাম না যে কোথায় কাকে কিভাবে কবর দেওয়া হয়েছে, শুধু জানি দুই নারীকে দুই জায়গায় কবর দেওয়া হয়েছে। যে নারীর মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেই নারীর বিচ্ছিন্ন মাথা সহ তাকে কবরস্থ করা হয়েছে। আমি জানতাম না কিভাবে, কিন্তু আমার বাড়ির কাছে সবচেয়ে কাছে যে জায়গাটা নির্জন, সেইখানে একজনকে কবর দেওয়া হয়েছে। এবং এটাই সেই সুযোগ, এটাই সেই সুযোগ যে সুযোগে বিষ্কনাকে বন্দি করা যাবে। ওই দিন রাতের বেলা যখন সিদ্ধান্ত নিয়েছি যে আজ রাতে আমি এই কাজ করব, ওই দিন রাতের বেলায় হুট করেই বিষ্কন্যা এখানে এসে হাজির হয়, আমার পাশে বসেছিল যেই এই এই ঘরে, এই ঘরে নিচ তলায় বা আমার পাশে বসেছিল। সেদিন অনেক কথা বলেছে, কোনটা ভালো লাগে ওর, কি বেশি পছন্দ করে, কিভাবে কোন ব্যাপারে সে সুখ হয়, সুখ পায় বেশি, এসব কিছু সেদিন সে নিজে থেকে কথা বলছিল। কিন্তু সে কিসে সুখ পায়, সেই কথাটা হচ্ছে ওই যে যারা যাদেরকে সে আগে মেরে ফেলেছে, তাদের বংশধরকে কষ্ট দিয়ে সে মজা পায়, এমনকি সেই নিরাপরাধ মানুষগুলোকেও। আমিও বুঝতে পেরেছিলাম যে সে হয় আমাকে পছন্দ করতে শুরু করেছে, অথবা আমি এখন তার হয়তো নেক্সট টার্গেট হতে পারি। কি করব, করার কিছু আছে। সে যখন চলে যায় সে সময় প্রথমবার আকাশে মেঘের ডাক শুনতে পাই। কিছু সময় ভেতরে বাতাস আসলো এবং বাতাস আসার পরে না বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি আরো বেশি কঠিন হয়ে পড়ল সব, কারণ একে তো বৃষ্টি, তার উপর অন্ধকার। অন্ধকারের ভিতরে যখন মানে একটা কবর খুঁড়ব, বৃষ্টিতে কি সেটা সম্ভব? তার উপরে জীবনে কখনো কবর খুঁড়িনি। নিজেকে কি বোঝাচ্ছিলাম জানো? নিজেকে বোঝাচ্ছিলাম আর কিচ্ছু না, ওইটা ওই মহিলাই তো, আরে ওনাকে তুমি চিনি, কবর খুললে শুধু দেখবো যে তার চোখ বন্ধ করা, আর যাই হয় হবে, কোন রকম তুই জীবনী শক্তির ধারক সে চুলটাকে তার তার গায়ের উপরে ফেলে দিলে হবে, মন্ত্র পরে ফেলবো তখন। নিজেকে বোঝাচ্ছিলাম কিন্তু হাত পা নড়ে না, হাত পা নড়ে না। অনেক চেষ্টা করছি, হাত পা নড়ে না, ঘর থেকেই বেরোতে পারছি না। এত সহজ না যে আমি একটা কবর করবো আর ওই কবরের ভেতরে থাকা ওই মানুষের ভেতরে কাউকে এনে বন্দি করবো। আমি তো আমি আমি আমার তো যোগ্যতা নেই, আমি তো বুঝি না, আমার তো এমন কাজ করার কথা না, করছি কেন? নিজেকে তখন বোঝাতে শুরু করলাম করছি কেন। পরমুহূর্তে আমার মাথার ভেতর আরেকটা বুদ্ধি আসলো যে না, আমি তাহলে চোখ বন্ধ করে করতে পারি। ঠিক যে সময় আমি কবরটা প্যাক করে ফেলবো,
চোখ বন্ধ করে আমি হাত দেব কোথায় যদি লাশ আমার হাতের মধ্যে কামড় দিয়ে বসে? মানে আমি যাবো কোথায়? ভয় লাগে না? আমি তো সাধারণ মানুষ যে কখনো কোনো সময় এরকম ভুল কাজ করেনি। এতক্ষণ আমাকে থামাতে হবে, আর যদি না থামাতে পারি তাহলে সে টের পেয়ে যাবে। কারণ আজ সে যখন অনেক বেশি কথা বলেছে আমি দেখেছি সে বারবার আমার চোখের দিকে তাকাচ্ছিল। সে কিন্তু একটা কথা আমাকে জিজ্ঞেস করেছিল, কি কিছু বলবে? ঠিক এমন ভাবে সে কথাটা বলেছিল যেন সে আজ করতে পারছে আমি কি করছি ভেতরে ভেতরে। সে আজ করতে পারছে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে না। কাল যদি ধরা খাই। এদিকে মেঘের ডাক আর বৃষ্টি, কি করব বুঝতে পারছি না, সাহস হচ্ছে না। অত্যন্ত সাহস ব্যক্তিও পারবে না, আর আমি থানারি। কোদালটা নিয়ে যখন প্রথম কয়েকটা পা বাইরে কদম দিলাম মনে হলো পেট গুলিয়ে আমার বমি হবে। এখন এমনিতে বৃষ্টির কারণে সবকিছু ঝাপসা, আর চোখ আরো ঝাপসা হয়ে যাচ্ছে আমার। তবুও সাহস নিলাম। ওই গুটিক গুটিক পায়ে হাঁটতে 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 যখন আমি ওই জায়গায় যাই যেখানে কবর দেওয়া হয়েছে এক নারীকে, আমি তো জানি না কাকে দেওয়া হয়েছে কবর, কেন জানি মনে হচ্ছিল যে আমার চারপাশে যে জঙ্গলগুলো রয়েছে এই জঙ্গলগুলোতে কে না কে জানি বসে রয়েছে। মনে হচ্ছে কেউ হয়তো তার দু পায়ের পাথর উপরে ভর দিয়ে বসে আমাকে দেখছে, অথবা কেউ হয়তো আসন পেতে বসে আমাকে দেখছে, অথবা কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি বুঝতে পারছিলাম কিভাবে জানি, আমি তাদের দিকে তাকানোর জন্য হারিকেন সেদিকে ঘোরাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম না কিন্তু মন বলছিল সেখানে কে জানি দাঁড়ানো অথবা সেখানে কেউ আসন পেতে বসে রয়েছে। আমি বুঝতে পারছি সব, সাহস হচ্ছে না কিন্তু বিবেক থাকতে দিচ্ছে, বারবার বিবেক থাকতে দিচ্ছে। যখন ওই কবরের সামনে গেলাম ততক্ষণে তো কবরের উপর থেকে মাটি ধুয়ে যেতে শুরু করছে। এই মুহূর্তে মাটি নরম এবং এই নরম মাটি সরাতে বেশি সময় লাগার কথা না। আমি হিসেব করলাম বড় জোর আমার মতো মানুষের পক্ষে যদি একটু জোর লাগাই নিঃশ্বাস আটকে পুরো শরীরে শক্তি দিয়ে, অজানা অনেক ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা নিজের ভিতরে গেঁথে রেখে যদি আমি দ্রুত বেগে সরাই তাহলে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর আমার ইচ্ছা ছিল হচ্ছে শুধুমাত্র কিছু অংশ সরিয়ে আমি যদি সেই লাশের নাকলটা পাই, যদি আমার হাতের কিছু অংশ সেখানে পৌঁছাতে পারে তাহলে আমি আমার হাত ঢুকাব না, আমি ব্যবহার করব একটা লাঠি। ওই জীবনী শক্তি সহ, ওই জীবনী শক্তি ধারক সে চুল, সে চুল সহ সেই লাঠিটা আমি সেখানে ঢুকিয়ে দেব, তাতে চুল সেই লাশে গেলেই যাবে। ওটা আমি মেক শিওর করব যেটা লাগে, আর যখন লেগে যাবে তখনই আমি মত করতে শুরু করব। চিন্তা করেছি না, এটা হলো তার উল্টা। যখন আমি কবর করতে শুরু করেছি তখন যখন আমি প্রথম 3-4 কোপ দেই আমার কেন জানি মনে হচ্ছিল আমার চারপাশে আসন পেতে বসে রয়েছে অসংখ্য মানুষ। মনে হচ্ছে অসংখ্য মানুষ সেখানে বসা। আমি তারপরও নিজেকে ধরে রাখার চেষ্টা করলাম আপ্রাণ ভাবে। যেখানে আমার করার কথা এক অংশ আমি করে ফেলেছি পুরো কবর। আমি আমার চারপাশের আতঙ্কের প্রতি খেয়াল রেখে কিভাবে জানি মাটি খালি সরিয়ে গিয়েছে এবং কখন জানি পুরো কবরই খুঁড়ে ফেলেছি। আমি টের পেলাম কখন, তখন যখন আমি দেখলাম আমার কোপটা যে শক্ত কোনো কিছুর উপর পড়েছে। হারিকেনের আলোতে দেখলাম কবরটা প্রায় খোড়া, আর আড়াআড়ি করে রাখা গাছের ডালগুলো সাদা কাপড়টা দেখা যায়, কিন্তু আমি ভয় পেলাম কোন জায়গায় যখন দেখলাম এটা সেই নারীর লাশ যার মাথার পর্দান থেকে আলাদা করা। কিভাবে? কারণ লাশ যেভাবে কবরের ভেতর একটু সাইড করে চাপানো থাকে, মাথা ঘোরানোর কথা কোন দিকে সেটা তারা আমি জানি না, কিন্তু মাথা আর শরীরের মধ্যে তফাৎ অন্তত এক বিগত, অর্থাৎ
পুরা হাতের তালু যতখানি চওড়া হয় অতখানি মানুষের গর্দন তারা তো বড় না। আর নারীর চেহারাটা দেখার পরে বুঝতে পারলাম চারি তো সেই যার গলাটা কেটে ফেলেছে, যার গর্দন থেকে মাথা আলাদা করে ফেলেছে। কোন জায়গায় এলাম আমি? কিন্তু তারপর সময় যখন আতঙ্ক কাজ করছে না ভেতরে, ওই আতঙ্ক কাজ করা অবস্থায় আমি ওই জীবনী শক্তি ধারক সে চুল তার একেবারে ঠিক নাকের ভেতরে ঢুকিয়ে দিই, ওই মাথা কাটা মাথা। আমি তো ভাবতেও পারিনি যে আমি কাজ করতে পারব। একটু ফাঁকা রয়েছে চেহারাটা, কারণ কাপড়টা আলাদা ভাবে মোড়ানো, একটা ব্যাগের মতো করে মুড়িয়ে দেওয়া কাফনে, কোন রকম ঢুকিয়ে দিয়েছি। কারণ এটা কাটা মাথা, এটা কাটা মাথা ঢুকিয়ে দিয়েই যে আমি মন্ত্র পড়া শুরু করলাম, প্রথম এক মিনিট কিছুই হলো না, কিন্তু এরপরে না এক অদ্ভুত শব্দ হতে শুরু করলো। আমি মন্ত্র পড়ছি, হ্যাঁ মন্ত্র পড়ছি, আর ওই লাশ কাঁপতে শুরু করেছে। কিভাবে বুঝলাম? কারণ লাশ যখন কাঁপছে, সেই ডালগুলো দিয়ে যে আড়াড়ি করে রাখা, সেই ডালগুলো সব থরথর করে কাঁপছে। তখন ওই মন্ত্র পড়তে পড়তে আমি আমার সমস্ত শক্তি লাগিয়ে সেই কবরে মাটি চাপা দিতে শুরু করলাম। বৃষ্টি হচ্ছে, পানি ঢুয়ে কবরের ভেতরেও ঢুকছে মাটি, সবকিছুই হচ্ছে, কিন্তু আমার মাটি তো সব কাদার মতো। আমার স্পষ্ট মনে আছে হুট করে সেই চোখে, হুট করে সেই কাটা মাথা, সেই চোখ খুলে গিয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো শব্দ এসেছিল কিনা আমি জানি না, কারণ চারপাশে বৃষ্টির শব্দের মধ্যে আমি তখন চিৎকার করে সেই মন্ত্র পড়ছি। আর আশপাশের পরিবেশ কেন জানি মনে হচ্ছে যে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। আমি মাটি শুধু ঢাকার চেষ্টা করছি, যেন আমি আমি নিজে ক্রাইম কমিট করলাম, আর সেই ক্রাইমকে ঢেকে ফেলতে হবে, নইলে সকালে মানুষজন দেখে ফেলবে যে আমি হয়তো নারীকে খুন করেছি। মাথার মধ্যে আমার এটাই কাজ করছিল যে নিজের ক্রাইমকে ঢাকতে হবে যেই কোনো মূল্যে। আর যদি আমি এখানে যদি শেষটুকু না করতে পারি, তাহলে আজকে আমি এখানে মারা যাব। নিজেকে বাঁচানোর যেমন আকল আবেদন ছিল নিজের ভেতরে, মন্ত্র বলছি, মন্ত্র থামায়নি, আসে থরথর করে কাঁপছে। মন্ত্র পড়তে 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 আমি যখন শেষ কবরে পুরো সীমানা দিতে পারলাম, যখন আমি টের পেলাম, যখন আমি টের পেলাম যার মাটি থরথর করে কাঁপছে না, মাটি থরথর করে কাঁপছে না, তখন বুঝতে পারলাম একটু আশ্চর্য হয়েছিলাম এই জন্য যে এটা কি হলো, তখন সব স্বপ্নের মতো মনে হচ্ছে। আবার বৃষ্টি কমে এসছে, সে আগের মতো অত জোরে পড়ছে না এখন, কিন্তু কাদামাটি ধুয়ে যদি সে আবার বেরিয়ে আসে, এই ভয় আমার ভেতরে কাজ করছিল বিধায় আমি আরো মাটি করি। এতক্ষণ পর্যন্ত মাটিগুলো টেনে শুধু কবরের গর্তের ভেতরে ফেলেছি, কিন্তু বাইরে থেকে মাটি কেটে এনে সে কবর উপরে চাপাতে শুরু করি, যাতে মাটির ভারে সে বের না হতে পারে, বিষ কন্যা যাতে বের না হতে পারে, যদি সে বের হয় সে আমাকে জীবিত রাখবে না। সেই রাত আমি কষ্ট করেছি অনেক, আমার সমস্ত কষ্ট করে সমস্ত প্রচেষ্টায় আমি সেই কবরকে একদম শক্তভাবে সিলগালা করে দিয়ে মাটি দিয়ে চেপে ব্যবস্থা করে দিয়ে, যাতে উপর দিয়ে পানি যাতে মাটি ধুয়ে নিতে না পারে। তখন থেকে সে বন্দি, এরপরেও সে একবার ছাড়া পেয়ে গিয়েছিল। ছাড়া কিভাবে পেয়ে যায়? মাটি ধুয়ে গিয়েছিল হয়তো, বা হয়তো লাশের সাথে বা লাশের শরীরের সেই অংশ থেকে হয়তো জীবনী শক্তি আলাদা হয়ে গিয়েছিল, কারণ লাশ তো ভেতরে বেশি দিন টিকবে না। সেই একই কায়দায় আবারও আমি তাকে বন্দি করি। দ্বিতীয়বার সে আমার জানের পিছনে পড়ে গিয়েছিল। আর ভাগ্যক্রমে আমি ওই দিনও যখন ডিসাইড করেছিলাম যে আমাকে এই একই কাজ করতে হবে। সেই দিন ওর জীবনী শক্তি খুঁজে পাওয়া আমার জন্য ছিল সবচেয়ে কঠিন কাজ। পারিনি। অন্যান্য কিতাব থেকে জীবনী শক্তির বিপরীতে কি পাওয়া যেতে পারে তা খোঁজার চেষ্টা করেছি, পাইনি। প্রথমবার যে জীবনী শক্তি দেওয়া হয়েছে তা কি আর দ্বিতীয়বার নেওয়া যাবে? অন্যান্য কিতাব থেকে দেখে শুনে বিভিন্ন পন্থায় বিভিন্ন রীতিনীতি পালন করে ওই কিছুদিনের জন্য আটকে রাখা সম্ভব হতো, কিন্তু ওইভাবে না। যাতে সেই গ্রামের সীমানা না আসত এই ব্যবস্থা করা যেত। এবারও তাই হয়েছে। বন্দি করেছিলাম আরো কিছুদিন আগে, ঠিক যখন তার এই গ্রামে প্রবেশের সময় ঘনিয়ে আসে ঠিক ওই সময়টাই আন্দাজ করে বন্দি করে দিয়েছিলাম ওকে আমি, কিন্তু ফেরত আসছে আবার। সব হিসেব নিকাশ ওলট পালট করে ফেরত এসছে। আর এটা আমার ফেট, এটা আমার ভাগ্য, কারণ আমি যা করেছি এখন তার প্রতিশোধ সে নিবে। সে প্রত্যেক রাতে তার আগমনের বার্তা আমাকে দেয়, একটু একটু করে সে বোঝাচ্ছে, আর একটু একটু করে প্রত্যেক রাতে সে আমাকে মৃত্যু ভয় দিচ্ছে, কারণ আজ হোক কাল হোক সে আমাকে মেরে ফেলবে, তারপরে সে তার রাজত্ব চালাবে। এখন মনে হয় আর কোন উপায় নেই। আমি উনার এই কথা শুনলাম এতক্ষণ, উনি একদম নিস্তব্ধ চুপ। আমার ভেতর একটা ভয় কাজ করছে অনেক, তারপরও আমি সেখানে চুপচাপ তার কথাগুলো শুনলাম। আমার কানে কিন্তু ওই নুপুরের শব্দ। উনার এই কথাগুলো শোনার পরে যে এখন পর্যন্ত যা শুনে এসছি না, সেই শুরু থেকেই পর্যন্ত ওই কথাগুলোকে এখন স্রেফ এক জায়গায় ফেলে দেওয়ার মতো মনে হচ্ছে, কারণ আসল কথার আশেপাশে অনেক কথাই থাকে। সেই আশেপাশের কথাগুলো শুনেছে, আসল কথা তো আমি মাত্র শুনলাম। কিন্তু উপায় কি? এমন কাউকে থামানোর উপায় কি? উপায় আমি জানি, বোতলবন্দি করতে হবে। বোতলবন্দি করা একদম সহজ যে তাও না, কিন্তু তখন পর্যন্ত বোতলবন্দির ব্যাপারে আমি যতটুকু জানতাম সেটা অ্যাপ্লাই করতে গেলে আমি সে প্রত্যেকবারই নিষেধ করতাম, বলতাম যে এই কাজটা তোমার করার দরকার নেই, অন্য রাস্তা দেখো। কিন্তু এই ক্ষেত্রে বিষ্কনকে যদি বন্দি না করা চায় তাহলে সামনে অনেক বড় বিপদ। এ লোক তো মরবেই, যার জন্য আমি এখানে এসছি সেও মরবে। আর যতটুকু বুঝতে পারলাম যে গ্রামের ভেতরে সে তার ছায়াটা এমন ভাবে বিরাজ করে রেখেছে চারপাশে, সে তার এই যে চক্রটাকে সে এমন ভাবে ছড়িয়ে রেখেছে যে পরিবারদের সাথে তার দুশ্মনী ছিল সেই পরিবারের নিরীহ মানুষদেরকেও সে ক্ষতির মুখোমুখি করে দিচ্ছে। এখন সাহেব আর আমি কথা বলছিলাম কিভাবে কোন ধরনের আউটকাম বের করা যেতে পারে, আর আমি তাকে জিজ্ঞেস করছিলাম সে কোন ধরনের মন্ত্র পড়েছিল, কারণ আমার জানা দরকার যে সে কি ব্যবহার করেছিল। সে এই মন্ত্রগুলো যখন বলতে যাচ্ছিল আমি তো তার থেকে একটু দূরে না। আচমকা ঘরের ভেতরে সে প্রকট হয়, অর্থাৎ বিষকন্যা, যেখানে আকন্দ সাহেব ঠিক তার পেছনে এবং বিষকন্যা সেখানে প্রকট হয়ে এই হাওয়ার মধ্যে তার ডান হাত উঁচা করল যেন সেটা ছুরি ধরেছে, এবং সে হাত একেবারে সোজা ঘুরে এসে আকন্দ সাহেবের বুকের মাঝখানে আঘাত করলো, না ছুরি ঢুকে দিল, কিছু বুঝে উঠতে পারেনি। কারণ আকন্দ সাহেবকে সে যখন ধরেছে তখনই আকন্দ সাহেব কিছুটা কেঁপে উঠেছেন, এবং ওই ডান হাত যখন তার বুক বরাবর আসে তখন তিনি এমনভাবে রিয়াকশন দিলেন যেন তার আসলে বুকের ভেতরে কেউ ছুরি ঢুকে দিয়েছে। যখন বিষকন্যা তার হাত ছড়িয়ে ফেলেছিল, আমার তোমার সামনে যখন আকন্দ সাহেব মাটিতে মানে মাটির ফ্লোরে গড়াগড়ি দিচ্ছে, আমার দিকেই চলে এসছেন গড়াগড়ি দিতে, তখনও সেখানে ঠায় দাঁড়িয়েছিল বিষ্কুটা ওই উগ্র রূপে। আমি কিছুই না, আমার একটা রিয়াকশন থাকে, ওই রিয়াকশনটা হচ্ছে একটা ফু দেওয়ার। আমি ফুটা মারি, কোনো কিছু বলিনি, কিচ্ছু না। সেখানে থেকে সে গায়েব হয়ে যায়। এদিকে যখন আমি ওনাকে চেক করতে যাব, তখন আবার আমার নিজের হাত পাকাচ্ছে ঘটনার আকস্মিকতায়। ওনাকে চেক করতে যাব না, ওনাকে আসলে ছুরি ঢুকিয়ে দেয়নি, কিন্তু সম্ভবত ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওনার একটা খিচুনির মতো অবস্থা তৈরি হয়েছে। আমি ফোন বের করে যে কাউকে ফোন দেবো এটা আমার মাথায় আসেনি। তাকে আমি টেনে নিয়ে হেঁচড়ে ওই দোতলা থেকে নিচ তোলায় নামলাম। একটা মানুষকে টেনে হেঁচড়ে নামানো কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু আমি ওই সময় কিভাবে জানি পেরেছি। সম্ভবত অ্যাড্রেনালিন। যখন আমি নিচ তলায় আসি এবং যখন আমি তাকে নিয়ে একবারে ওই যে গেটটার কাছে আমি দাঁড়িয়ে চিৎকার করলাম, এদিক ওদিক কেউ সাড়া দিচ্ছে না, কোনো কিছু না, হুট করে খেয়াল হলো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, এই যে বৃষ্টিটা হচ্ছিল এটা মাথার মধ্যেই আসেনি আমার, এত এই সমস্যার ভিতরে ডুবে গিয়েছিলাম বৃষ্টি যে হচ্ছে সেটা বুঝ করতে পারিনি। এখন ওনার যে অবস্থা, আমার পূর্ব অভিজ্ঞতা বলে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এখন ওনাকে দেখে আমি যে জায়গাটা চিনতাম ওই জায়গার দিকে রওনা দিতে যাচ্ছি, মানে দৌড় দিব আর কি, দৌড় আর কি যতটুকু পারি, কারণ পিস্টে পড়ে যাবো তো। আমি কিছু তো গিয়েছিলাম, ওনার ওই ঘরে গেট খোলা ছিল, আমি দুয়ারের সামনে আমার পেছনের দিকে তাকিয়ে দেখেছি দুয়ারের সামনে, অর্থাৎ তার সামনেই, তিনি তো ভেতরে, দুয়ারে দাঁড়ানো বিষ্কুটা। আমি বুঝতে পারলাম বিপদের আশঙ্কা। আমি যে দৌড়িয়ে যাচ্ছিলাম মানুষকে ডাকতে, সে আবার ওই জায়গায় ফেরত আসি, কারণ এখানে এক আমি ছাড়া তাকে কেউ ঠেকাতে পারবে না। এবং যখন আমি অ্যাপ্রোচ করছিলাম ওই বিষ্কন্যাকে, সে সময় আমার মুখের মধ্যে ছিল আয়াত কুরসি। আমি এক একটা শব্দ বলছিলাম, কোন আয়াত ছাড়া শুনি না, এক একটা শব্দ, এক একটা শব্দ আর হুঙ্কার। এই হুঙ্কার কিভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যাতে এনটিটি বুঝতে পারে যে তার জন্য একটা থ্রেট এখানে আছে। সেই থ্রেট আমি বিষ্কুনার একটা হাত কিন্তু আকন্দ সাহেবের বুকের উপরে ছিল, সেটা আমি ততক্ষণে খেয়াল করেছি, কারণ আমি চলে এসেছিলাম সেখানে। বিষ্কুনার আমি এখন মুখোমুখি, সে আমার উপরে চড়া হওয়ার চেষ্টা করলো এবং আমার চোখের সামনে বেলুন যেভাবে ফুলে উঠে তার আকার দ্বিগুণ হয়ে গেল লম্বায়। তার আকার দ্বিগুণ হয়ে গেল লম্বায়, কিন্তু ওই সময়ে আমি আমার মুখ দিয়ে বেরিয়ে এসে তব্বা দিয়ে দেওয়া লাহাবিও বাদা, আর আমি ফু মারি। যখন বাতাসে ফু মারি, বাতাসে তো বৃষ্টি হচ্ছে না, সে আমার উপরে ঝুঁকে এসেছিল প্রায়, কিন্তু থমকে যায়। আমি তাকে, আমার গলা তো কাঁপছে, আমার চোখের সামনে এনটিটি যে আমার যাতে দুই গুণ আকার নিয়ে নিয়েছে। আমি তখন তাকে বলছিলাম যে তুই নিজের জায়গায় ফেরত আয়। বারবার একটা কথা বলছিলাম আমি ওকে, তুই আমাকে হালকাভাবে নিস না, যা হওয়ার হবে, কিন্তু তোকে আমি তো সহজে ছাড়ব না, আর তুইও আমাকে সহজে ছাড়বি না, সেটা আমিও বুঝি। এই কথাগুলো এখন আমি নর্মালি বলছি, কিন্তু সে সময় আমার গলা কাঁপছিল আর বৃষ্টি। কিন্তু আমি তাকে পাশ কাটাই, তার দিকেই নজর রেখে, এবং আমি ওই উল্টো দিকে পায়ে হেঁটে আন্দাজ করে সে ঘরের দরজার ভেতরে ঠিক আকন্দ সাহেবের কাছে গেলাম। মনে হয় শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকখানি, নিঃশ্বাস নিচ্ছে কিন্তু ধীরে সুস্থে, অনেক হালকা, লক্ষণ ভালো না। এবং ওই সময় আমি ওনাকে টপকে মানে ডিঙ্গিয়ে ঘরের ভিতরে ঢুকে ওনাকে ঘরের দিকে নেওয়ার চেষ্টা করলাম, তখনই বিষ্কুনা তার দুই পা ধরে তাকে বাইরের দিকে টান দিয়ে নিয়েছে, আমার হাত থেকে তিনি চলে যান, কারণ আমি ভিজেছিলাম তো ওই জন্য। এখন ওই যে রাস্তাটা ওনার বাড়ির মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে মনে পড়ে, ওই রাস্তাতে তিনি এখন
মানে রাস্তায় পড়ে রয়েছেন, বৃষ্টি হচ্ছে।
বিষকন্যা তার বুকের উপরে উঠে লাফাচ্ছে। আমি আমি দরজা থেকে বেরিয়ে বিষকন্যার উপরে লাফ দিই এবং সে ওইখান থেকে লাফ দিয়ে সরে যায়, আর আমি যে করি একদম উনার পাশে। উনাকে তুলে আমি আমার বুকের উপরে ধরলাম। বিষকন্যা আমার চারপাশে ঘোরাফেরা করছে। আমি শুধু আয়ত করছি, বলছি প্রচন্ড জোর লাগিয়ে, অন্তরের জোর, ইমানের জোর, যা রয়েছে সমস্ত কিছু, কারণ আমারই লোক মরে গেল সব ফ্রেশ। এখানে এনডিডির সাথে পারা যাবে, কিন্তু এই লোকটাকে আমার টিকিয়ে রাখতে হবে। ওই সময় আমি বুঝতে পারলাম যে তিনি নিঃশ্বাস নিতে পারছেন না, এরকম করছে সে। বললাম যে তাকে আমি আমার বুকের উপরে ধরে রেখেছিলাম, এখন আমি তাকে এমন ভাবে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে, কারণ আমার পক্ষে তো তাকে সিবিআর দেওয়া পসিবল না। আমি মাটিতে শুয়ে ওনাকে সিবিআর দিতে পারবো না। আমার চারপাশে বিষকন্যা ধরে ধরে বেড়াচ্ছে, সে নেচে বেড়াচ্ছে চারপাশে। দৌড় দেওয়ার যে কথা বলছে কথাটা সম্পূর্ণ ভুল, সে নেচে বেড়াচ্ছে ঘূর্ণিঝড়ের মতো, সে আমাদের চারপাশে নেচে বেড়াচ্ছে। তার মানে এই না যে অতি দ্রুত, দেখিয়ে দেখিয়ে এবং তার রূপ। আমি এখনই যখন কথাটা বলছি আপনাদেরকে, এই এই মুহূর্তে আমার পুরো শরীর শেষ শিহরণ বয়ে গেছে, কারণ সেই রূপ আমি দেখেছি। তার রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সে আমাদেরকে গোল করে ঘুরতে ঘুরতে সে নিচে বেড়াচ্ছিল, আর আমি যেহেতু তাকে আমি জড়িয়ে ধরেছিলাম আকন্দ সাহেবকে, আমার দুই হাত ছিল তার পাঁজরের এবং বুকের ছাতির নিচে। ওই অবস্থায় আমি আমার শরীরের শক্তি দিয়ে খুব জোরে জোরে পাম্প করার মতো করে একবার চেপে ধরি ছাড়ি, চেপে ধরি ছাড়ি, চেপে ধরি ছাড়ি। তার ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে, সে বাতাসটা বের করার চেষ্টা করছে, আর যদি কোনো কিছু বন্ধ থাকে, আমি জানি না এভাবে চালু হবে কিনা, কেবল মানুষের গলায় যদি কোনো কিছু আটকে এভাবে চাপ দিলে সেই জিনিসটা ছুটে যেতে পারে ফুসফুসের রূপে থাকা বাতাসের কারণে। আমি তাকে ধরে ধরে চাপছি, আর ওদিকে বিষকন্যা আরো কাছে আসছে, আরো কাছে। সর্বশেষ আমার মনে আছে যে বিষকন্যার আর আমার মধ্যে দূরত্ব ছিল শুধুমাত্র আমার হাতের কনুই থেকে 2-3 ইঞ্চি দূরে। আমার মনে আছে যে বিষকন্যা একেবারে আমার চেহারা বরাবর তার চেহারা নিয়ে এসেছিল। রিজন ওই একটাই, কারণ সে সামহাও আমার ঠোঁটের মধ্যে তার ঠোঁট রাখবে। বিষকন্যার স্বভাব সম্পর্কে আমি জানতাম আগে থেকেই, এবং ওই সময় আকাশ থেকে যদি একটা পাখি এসে ল্যান্ড করে না অতি দ্রুত, তার দুটা পা আগে দিয়ে কিছু একটা হইল ওই জায়গায়। বিষকন্যার চেহারাটা আমার মুখ বরাবর আসছিল, এবং কোনো কিছু যে তাকে লাথি মেরেছে, আমার উপরে তো ছিল আকন্দ সাহেব। আকন্দ সাহেবের উপর দিয়ে বিষকন্যা মানে আকন্দ সাহেবকে পার করে পাশে পড়ল। পরে যে কতদূর চলে গেছে সেটা আমি জানি না। আর স্পষ্ট মনে আছে যে দুটা পায়ের ধাক্কাই আমি দেখেছিলাম, দুটা পা দেখেছিলাম, দুটা পা। ওই ধাক্কা কে মেরেছে আমি জানি না, আসলে জানি না। কখনো ফেরেশতা দেয় কাজ, কখনো ফেরেশতা করে, কখনো এমন কেউ করে যাকে ওখান দিয়ে আল্লাহই পাঠায়। না ছিল আমি সাহেব, না ছিল কোন মানুষ। ওই লাথিটা যখন বিষকন্যার উপরে পড়ে, বিষকন্যা তো ছিঁচকে চলে গেল না, আর আমি দেখিনি ওকে। কিন্তু আমি না আমার পুরো জোর লাগিয়ে চেষ্টা করছিলাম এই লোকটার হুশ আনতে। অদ্ভুত ভাবে এরকম করতে করতে তার হুশ আসে আকন্দ সাহেবের। আকন্দ সাহেবের যখন হুশ আসে, তখন আমি খেয়াল করলাম আমি সাহেব ঠিক যেই জায়গাটা দিয়ে বিষকন্যা ছেঁচটে চলে গেল, ওদিক দিয়ে আমি সাহেব এগিয়ে আসছেন আমার দিকে। অর্থাৎ সে দুটা পা আর অন্য কারণ না, ওই আমি সাহেবই দূর থেকে উড়ে এসে ওই বিষকন্যার উপরে লাথি মেরেছে, অথবা তাকে লাথি বের দূরে সরিয়ে দিয়েছে, এবং দূরে সরিয়ে দিয়ে হয়তো তাকে ধাওয়া পর্যন্ত করেছে। আকন্দ সাহেব ওই যাত্রায় বেঁচে যান, তার হার্ট অ্যাটাক হয়েছিল, এটা সত্যি কথা। কারণ ওইখানেও তার হুশ আসলেও তাকে তো হাসপাতালে নিতে হয়েছিল মরে। ওই বৃষ্টির রাতে তো কি এক মুসিবতের রাত, সেটা আমি আপনাদেরকে বলে বুঝতে পারব। আমি সাহেবকে যখন দেখেছিলাম তখনও তিনি আমাকে বলেছিল যে এই লোককে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করো, আর আমি যখন বলেছিলাম বিষ্কুর না, বলো যে এখনকার মতো দূরে সরে গেছে, বিপদ কাটেনি, শুধু এই কথাই বলেছ। এনটিটি যদি পালিয়ে যায় অথবা এনটিটি যদি কোনো কারণে দূরে সরে যায়, সবসময় সুযোগ থাকে তার ফেরত আসার, এবং যখন তার নিয়ন্ত্রণ থাকে না ওই পরিবেশের উপরে, ওই স্থিতির উপরে, তখন দেখা গেল সেই পরিবেশটা আবার ঠিক হতে শুরু করে। আমি সাহেবের ওই ধাওয়া খাওয়ার পরে সে ফিরে এসছে কিনা আমি যাই না, কিন্তু যার কারণে, যার যা সন্তানের কারণে আমি সেখানে গিয়েছিলাম, ওই ধাওয়ার পর পর এরপরে চার পাঁচ দিনের একটা ছোট ট্রিটমেন্টের পরপরই ছেলেটা একদম ঠিক হয়ে যায়, এবং ওই ভদ্রলোকের মেয়েরও সমস্যা দেখা দিয়েছিল, মানে মেয়েরও সমস্যা দেখা দিয়েছিল, তার স্ত্রীরও সমস্যা দেখা দিয়েছিল, তার স্ত্রী পরিবারও সমস্যা দেখা দিয়েছিল, সমস্যা আস্তে আস্তে একটু বাড়ছিল আর কি। কিন্তু এরপরে এখনকার স্থিতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এখন কি আদতে সে ওইখানে ঘোরাফেরা করে, নাকি সে যে সেই চলে গেছে, বা সেই যে সে পালিয়েছে, এরপরে আর সে ফেরত আসছে কিনা, সেটা আমার পক্ষে এখনো জানাই সম্ভব না। কারণ সেই ব্যক্তি আর জীবিত নেই, সেই আকন্দ সাহেব আর জীবিতও নেই, আর উনার মারা যাওয়ার খবরের পরপর আস্তে ধীরে 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 আমার তো জীবনে পরিবর্তন হতে লাগল। এই পরিবর্তনের হাওয়াতে আমি সবাইকে হারিয়ে ফেলেছি, সবার সাথে যোগাযোগে হারিয়ে ফেলেছি, ব্যাস এইটুকু। কালচক্র চারটা পর্ব নিয়ে আসার কথা ছিল, আর আজ শুনলেন কালচক্রের চতুর্থতম অর্থাৎ শেষ পর্বটা। কেমন লাগলো জানাবেন, কারণ আমরা যা নিয়ে আসি আপনাদের সামনে, বিশেষ করে আমি যা বলি তা সত্যই, তা সত্য, তা সত্য, তা সত্য।